exclusively on FusionBD.com.
এই অনুষ্ঠানটি শ্রোতাদের জীবন গল্প ভিত্তিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শ্রোতারা স্বেচ্ছায় নিজেদের জীবনের গল্প বলেন। শ্রোতারা যা এখানে বলেন তা সরজমিনে ইনভেস্টিগেটেড নয়, সুতরাং সেদিক থেকে বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার নিজের। সম্পূর্ণ বিনোদনমূলক এই অনুষ্ঠানটি আমাদের ব্যক্তিজীবনে কখনো কখনো শিক্ষণীয় ভূমিকা রাখে। এই অনুষ্ঠানে যারা আসেন স্বেচ্ছায় অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে কনফেস করবার পরে কিংবা জীবন গল্প বলবার পরে তার ব্যক্তি ও সামাজিক জীবনে কোনো বিরূপ প্রভাব পড়লে সেটার জন্য রেডিও কর্তৃপক্ষ দায়ী নয়।
প্রতিটি অপরাধ এবং ভুল দাঁড়িয়ে থাকে গোপন কিছু ঘটনার উপর। আমরা সেই গোপনকে আনতে চাই সবার সামনে, যে গোপন আপনাকে অপরাধ কিংবা ভুলের মূল কারণ দেখিয়ে দেবে। আপনি হয়তো নতুন করে ভাবতে শিখবেন কিভাবে অপরাধ থেকে দূরে থাকা যায়। আমরা অপরাধীকে দোষী বলার আগে কেন সে দোষ করেছে সেটা দেখাই, যাতে আপনি আর সেই ভুল না করেন। আমরা অপরাধকে নিরুৎসাহিত করতে অপরাধ কিংবা কোনো ভুলের নির্মম পরিণতি দেখাই, যাতে আপনাকে আমরা সেই জায়গায় না দেখি। আমরা বিশ্বাস করি প্রতিটি মানুষই সম্ভাবনাময়। কাউকে তার ভুল বা অপরাধের শাস্তি দেবার আগে আমরা তার ভুলের পেছনের গোপন সত্য সবার সামনে বলার সৎ সাহসকে সম্মান জানাই, যাতে আপনি সেই ভুল থেকে বাঁচতে পারেন। শুরু হল সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। শুরু হচ্ছে সিক্রেটস এর আরো একটি আনকোরা এপিসোড। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি আরজি কিবরিয়া, শুনছেন ঢাকা এফএম 90.4। এবং আমার সঙ্গে শুরুতেই আজকে পরিচয় করিয়ে দেব কে বসতে যাচ্ছে লাখ লাখ মানুষের সামনে নিজের জীবনের চরমতম গোপন সত্য নিয়ে। প্রথমে আপনার নামটা একটু বলেন।
আমার নাম মোহাম্মদ হৃদয়।
মোহাম্মদ হৃদয়, হৃদয় বয়স কত আপনার?
24 থেকে 25।
24 থেকে 25। জন্ম জেলা?
মুন্সিগঞ্জ।
মুন্সিগঞ্জ,
সিরাজদিখান থানা, মুন্সিগঞ্জ জেলা।
আপনি জেনে শুনে সবকিছু মেনে নিয়ে, ইনফ্যাক্ট আমি বলবো যে আজকে লাখ লাখ মানুষের সামনে বসেছেন নিজের জীবনের ভুলগুলো অপরাধগুলো স্বীকার করবার জন্য, কেন?
কারণ আমি ভুল করার আগে বুঝতে পারি না যে আমি ভুল করতেছি।
এই ভুলের জন্য বা এই অপরাধের জন্য কি আপনাকে কোনো চরম পরিণতি স্বীকার হতে হয়েছে?
শুধু চরম না, আমার মনে হয় কি আমার জীবনের লাইফে এখন আর বর্তমান কোনো কিছুই নেই
এই ভুলগুলোর কারণে।
জি হ্যাঁ।
আমরা শুরু করছি মূল পর্ব। প্রিয় শ্রোতা, আমরা ফ্লোর দিচ্ছি হৃদয়কে। জি বলুন। আমরা একেবারে ছোটবেলা থেকে কিভাবে আপনি অপরাধী হয়েছেন সেই জায়গাটিতে আমরা যেতে চাই।
ছোটবেলা থেকেই আমার যখন 8 থেকে 9 বছর বয়স, তখন থেকে আমি মোটামুটি বুঝি। তো আমার আব্বু নদীতে মাছ ধরত, কিন্তু নদীতে মাছ ধরত কিভাবে ধরত সেটা জানতাম না। বাট
পেশায় কি মাছ ধরা ছিল?
আচ্ছা, তো মাছ ধরত, তো জানতাম না যে কিভাবে মাছ ধরে। তো একদিন শীতের দিনে আমার আম্মু বলে কি, তোর আব্বু তো আসতে দেরি হইতেছে, তো তুই নদীর পার গিয়ে দে। দেখি কি ভাই, আজ আমার আব্বু নদীর এই শীতের মধ্যে নদীর মধ্যে উদাম সুরিলে লুঙ্গি পরনে নদীর মধ্যে মাছ ধরতেছে পানিতে নেমে।
এটা কি মানে এই মাছ বিক্রি করে আপনার পরিবার চলত?
হ্যাঁ, আমরা 4 ভাই বোন ছিলাম, 2 ভাই 2 বোন ছিলাম।
জি।
তো তখন থেকে আমি বলি কি যে আমার আব্বু এত কষ্ট করে আমাদের খাওয়ায়, আর আমরা তারপরও এরকম মানুষ করতেছি, আমরা বুঝি না যে আমি আমার আব্বুরে হেল্প করুন, যে কোনো বিষয়ে হেল্প করুন।
আচ্ছা,
তো কিভাবে হেল্প করবো? আমি তো অনেক ছোট কাজ করতে পারি না। বাসা থেকে আম্মু পাঠাইতে স্কুলে, আমি করতাম কি স্কুলে না যায় ইটের বাটা কাজ করতাম,
মানে ওই ফ্যামিলিকে হেল্প করবার জন্য।
হ্যাঁ, ইটের বাটা কাজ করতাম। 1000 এইভাবে ইটাগুলো সওয়াল থাকে, এইভাবে দাঁড়া করে দিলে 1000 ইটা দাঁড়া করে দিলে আমাকে দিত 1.5 টাকা।
আচ্ছা,
আর মনে করেন 3-4 মাইল জায়গা আমি দৈনিক ঝাড়ু দিতাম
ইটের বাটার।
হ্যাঁ, ঝাড়ু দিতাম, তো ওইখান থেকে সপ্তাহে দিত আমাকে 120 টাকা।
আচ্ছা,
তো ওগুলি দিয়ে আব্বুকে হেল্প করতাম, কিন্তু আব্বু সেটা জানতো না। আব্বু জানতো যে আমি স্কুলে যাই।
এই টাকাটা কোথা থেকে আসতো জিজ্ঞেস করতো না?
না, আব্বু মানে ফার্স্ট টাইম যখন আমি প্রতি সপ্তাহে তো টাকা দিত, তো সপ্তাহ জানানোর আগে আব্বু আর কি যে দেখে যে স্কুল থেকে আসলে চেহারা একরকম, আর কাজে থেকে আসলে আর একরকম না। তো আব্বু একদিন সরাসরি দেখছে আমাকে বাসা আইসে, ওই জায়গায় কিছু বলে নাই, বাসা আইসে মতন আব্বু আমাকে বলে কি যে কিরে তুই কই গেছিলি? আমি আমি তো স্কুল থেকে আইলাম। পরে যেই মাছ ধরার কাজ করতাম, কয় হ্যাঁ ইটের বাটা করে স্কুল হইলো কবে? তারপরে আমার কাছে কি রশি দিয়ে হাতে পায়ে বাইন্দা বকের উপরে এই পাথর দিয়ে দিয়েছে, একটু লেখাপড়া বাদ দিয়ে এগুলো করতো স্কিল লেগে। পরে আব্বুর কাছে এই জিনিসটা বলি নাই যে আব্বু তুমি আর কোনোরকম করো, এটা আমার দেখতে ভালো লাগে না। তো আমি বলতেছি কি আমি লেখাপড়া করবো না, আমার লেখাপড়া ভালো লাগে না। পরে অনেক মারলো, আমার নানু এসে ফিরাইলো, পরে লেখাপড়া বাদই দিয়ে দিলাম।
মানে ওই দেখার পর থেকে এই কারণে আপনি
লেখাপড়া বাদই দিয়ে দিলাম।
কয় ভাই বোন ছিলেন আপনারা?
দুই ভাই দুই বোন।
আপনি কি সবার বড় না ছোট?
না, আমি হচ্ছে তিন নম্বর, আমার ছোট আরেক ভাই আছে।
আর আপনার বড় যে সবাই বোন?
তারপরে আস্তে আস্তে ইটের ভাটার কিছুটা কাজ শিখলাম। ইটের ভাটার কাজ তো চলে ছয় মাস, ছয় মাস করলাম, তারপরে এখন কি করবো বর্ষা সিজন, তারপরে দোকানে কাজে লাগি। দেখি দোকানে কাজে লাগলে টাকা টোকা দেয় না, খালি খাওয়ায়, তো এটা তো আমার চলবো না। তারপর আস্তে আস্তে এই আমাদের এলাকায় যারা নেশা করে তাদের সাথে পরিচিত হই।
কিভাবে পরিচিত হলেন?
এই যে আমাদের মানে আমার সিনিয়র যারা আছে তারা কইতো যে একটা সিগারেট নিয়ে আয়গা বা ওই জায়গাতে এটা নিয়ে আয়গা, তখন তো ওই জিনিসটা বুঝতাম না, দেখলো কি ওই জিনিসটা নিয়ে আয়গা বা ওই যে বিশটা পঞ্চাশটা টাকা দিত যে এটা নিয়ে আয়গা ওই জায়গাতে, ওই লোকটা খারাপ রয়েছে তুই গেলে দিয়ে দেব।
আচ্ছা,
তো নিয়ে আসতাম, পর করে থেকে বিশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে দিত ওখানে, এটা তো মারা গেছে।
আচ্ছা,
আমি তো তখন বুঝতাম না যেগুলো কি, যখন আস্তে আস্তে বুঝি তখন আস্তে আস্তে মানে ওদের কাছ থেকে সিগারেট খাওয়া হয়ে গিয়ে।
আচ্ছা,
সিগারেট খাওয়া শিখে বলায় তো একদিন সিগারেটের ভিতরে গাঁজা বলা ছিল, কয়েকদিন নিয়ে এটা দর ধরাইতে লইছে মন দিয়ে, কেরকম যেন একটা গন্ধ হইতেছে। পরে কইলাম কি না রে আমি এটা খেতে পারবো না, এটা কেরকম জানি, এটা মনে অন্য সিগারেট। তো যাই হোক, এখান থেকে বললাম ওখানে আমি টাকা কামাবো কি করে, আমার আব্বু তো একা পারতেছেন, আর আমার বড় বোন যেটাকে বিয়ে দিছি ওর হাজবেন্ড না জানাই বিদেশ চলে গেছে।
আচ্ছা,
তো ওর দুইটা বাচ্চা, তারপরে আমরা হইলাম পাঁচজন, টোটালে সাতাশ জনে। আমার আব্বুর অনেক কষ্ট হয়ে যেতেছে, তো কি করবো। তো ফিরে আবার রিটার বাটা সেদিন আসে, আসার পরে ওইখান থেকে এই ছয় মাস কাজ করার জন্য বিশ হাজার টাকা দেয়।
ছয় মাসে একটানা কাজ করবো?
হ্যাঁ, মানে কোন আমি বন্ধ করতে পারতাম। হ্যাঁ, আবার সপ্তাহে আটশো এক হাজার বারোশো এরকম পাওয়া যায়, বিশ হাজার টাকা দিতেছে যে ওর কাছ থেকে আমি কোনো জায়গায় যাইতে পারবো না, আর আমার যদি শরীর অসুস্থ থাকে অন্য আমার বদলে অন্য একজনকে দিয়ে যেতে হবে।
আপনার?
হ্যাঁ, অন্য একজনকে আমার বদলে রাখতে হবে। তো ওই টাকা থেকে কিছু টাকা নিজে রাখছি আর কিছু টাকা ফ্যামিলির দিচ্ছি। দেওয়ার পরে খোলার কাজ শেষ, পরে আমার এক ভাতিজা ও বলে কি দেখ তোর কাছে তো টাকা আছে, তুই আমার কাছে আমার লগে থাকলে কিছু টাকা কামাইতে পারবি। আমি কিভাবে কর চল। পরে এক জায়গায় গেলাম, দেখলাম এক বাগানে গেল, বাগানে জুয়া খেলা চলতেছে, জুয়া খেলা চলতেছে। তো আমি কি রে এইটা কি, এটা তো আমি বুঝি না। কর তোর বোঝল লাগতো না, তোর খেলো না লাগতো না, তুই যারা হাইরা থাকা তাদের হাতের মোবাইল বা চেন এগুলো দিব, ধর দুই হাজার টাকার মোবাইল হইলে তুই এক হাজার টাকা দিবি, এক হাজার টাকা দিবি, একশো টাকা লাভ দিয়ে মোবাইল ছুড়ে নিব, নাহলে এক সপ্তাহ পরে এটা তুই বেচে লাগবি, এরকম কথা থাকবো।
আচ্ছা,
বা স্বর্ণের জিনিস হোক পাঁচ হাজার টাকার জিনিস থাকলে তুই তিন হাজার টাকা দিবি, আর না দিতে বললে এটা এক সপ্তাহের মধ্যে তুই বেচে লাগবি,
মানে আপনাকে টাকাটা ইনভেস্ট করতে বলছে। ওকে,
তো আমি দেখলাম কি ভাইয়া মানে বিশ পঁচিশ দিনে আমার ভালো টাকা ইউএস থাকে, মানে জুয়া যেন ওরা খেলে আমি এটা বুঝি না।
মানে আপনি শুধু এই মোবাইল টোবাইল
রাখি, চেন টিন রাখি, আমি করি তো বুঝি না, অনেক টাকা আমার জমা গেছে, কিন্তু ফ্যামিলির মানুষ আবার জানা যে আমি কাজ করি।
অনেক টাকা বলতে কত টাকা?
এই বিশ ত্রিশ হাজার টাকা।
বিশ ত্রিশ হাজার টাকা, কত টাকা ইনভেস্ট করেছিলেন?
এই পাঁচ হাজার টাকা নিয়ে আমি গেছিলাম, মানে দশ পনেরো দিন।
ওরা কি রিটার্ন দিত আপনাকে টাকাটা, নাকি আপনি বিক্রি করে দিতেন জিনিস?
কেউ রিটার্ন দিত, কেউ বিক্রি করে দিতাম, কিন্তু আমি নিতে পারতাম না। আবার কেউ কইতো যে না তোর দুই সপ্তাহ লাভ দেব, তুই রাই খেয়ে দে, পরে দিতাম, দুই সপ্তাহ পার হয়েছে দেয় না, পরে আবার আমি তো যেহেতু খেলতাম না, যারা জিততো না এরা আমরা তিনশো চারশো দুইশো একশো টাকা দিয়ে দিত।
আচ্ছা,
কারণ যেহেতু আমি সুদে টাকাটা লাগাইতেছি, অনেক সময় অনেক ঘনিষ্ঠ লোক আছে, মোবাইলও নিতে পারতাম না বা চেন টিনও নিতে পারতাম না, এমনি টাকাটা দিতে হইতেছিলাম যে বাসা গেলে দিয়ে দিন
এরকম, তখন দুই তিনশো টাকা দিয়ে দিত।
তো দিয়ে দিত, তো এমনি আমার দশ পনেরো বিশ দিনে মনে করেন আমার বিশ পঁচিশ হাজার টাকা হয়ে গেছে।
আচ্ছা,
তো একদিন কে লোকজন কম খেলার জন্য,
বয়স কত তখন আপনার?
তখন কত, চোদ্দ থেকে পনেরো।
ওকে ওকে,
তারপরে লোকজন কম, তারপরে আমি বলি কি ওই আমি তো এটা বুঝি না,
আমার একটু বুঝাও,
তো তোরা খেলতাছস, আমি যে কোনো একদিন লোকে যদি ধরি তাহলে কি আমার পাইলে দিবি? হ্যাঁ দেব। তো আমি বুঝি না এগুলো, তো একজন লোকে কি করতে, ওরা লোক ছিল তিনজন আর আমি একজন চারজন, আমি জানি না ভাই ওরা কি মিলে হইলেছে নাকি সেটা আমি জানি না, কিন্তু আমি যেই পক্ষে যাই আমি পাই না, ঠিক আছে আমি পাই না। তো এরকম করতে করতে আমার সব টাকা গেল
একদিনই, বিশ হাজার টাকা
একদিনই শেষ। তো এরকম করতে করে খেলাটা শিখে গেলাম, এটার দিকে ভাই অনেক আমার অনেক নেশা, পারে না মানে আমি কেউ মাইরে হইলে ওই টাকা জোগাড় করে খেলি। তারপরে আবার ফ্যামিলির মধ্যে টাকা দিই ঠিকই, যেহেতু আমার আব্বুর প্রবলেম, ফ্যামিলির মধ্যে টাকা দিই কইতে ঠিকই, কিন্তু না মাঝে মাঝে আব্বুর কাছে ধরা পড়ে যেতাম। আম্মু তো তাড়াতাড়ি শুয়ে পড়তো, কিন্তু জানতো যে এলাকার মধ্যে সবাই জানতো যে আমি খুব ভালো।
আচ্ছা,
এমন সময় এক মেয়ের সাথে আমার পরিচিত, মেয়ের অরিজিনাল বাড়ি হচ্ছে বরিশাল, থাকতো পাগলা নন্দলাপুর, 14 ফেব্রুয়ারি দিন আমি একা ঘুরতে এসেছি মেরি অ্যান্ডারসন পার্কে পাগল। তো মেয়েটা দেখে আমার দিকে তাকায় রয়েছে, হাসতেছে। আমি বলতেছি যে আজকে এরকম একটা দিন একা একা ঘুরতে এসেছি, তো মেয়েটারও দেখা যায় একা, দেখি কি বলে। তো বললাম যে আপনাদের বাসা কোথায়, বললো। পরে আমি আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দেন, পরে অনেক রিকোয়েস্ট করার পরে দিছে। আস্তে আস্তে কথা বললাম, তার সাথে একটা সম্পর্ক হইল। তো সম্পর্ক হওয়ার পরে যে আমি যেন এত এসব কিছু করি, এটা তো আর মেয়েদের কাছে বলা যায় না বা উচিত না। এখন তো আমার টাকার দরকার, আমি টাকা পাবো কোথায়?
আচ্ছা,
তো ওই মেয়ের কাছ থেকে আমি মানে যেকোনো কিছু বইলা মেয়ের কাছ থেকে 5,000 টাকা। তো ওই সময় আমার এক লোকের সাথে পরিচয়, কয়েকটি দেখ তুই আমার সাথে ব্যবসা করবি। আমি কই কিসের ব্যবসা? কয় যা কিছু আছে আমি বুঝবো, খালি তুই আমার লগে থাকবি, আর তুই কিছু টাকা পারলে লোবি না পারলে নি। আমি কিছু আচ্ছা ঠিক আছে। আমার এক এলাকার এক মানে পাড়াপড়শি হিসাবে ভাই, বড় ভাই, তো ওর সাথে কথা বললাম। কয় তুই টেকনাফ যাবি, টেকনাফ যাবি, তোর কোনো কাজ নাই, তুই খালি যাবি ওই জায়গায় 2 দিন বা 1 দিন থাকবি, থাকার পরে তুই আমরা ফোন দিলে পেরে আবার চলে যাবে। আমি আচ্ছা ঠিক আছে। তো আমার সাথে ওই সময় ফোন নেই, তো ওরা এই টিকিট মিকেট কেটে দিল, ওরা গাড়ি তুলে দিল। আমি কই তাহলে ওই জায়গায় চিনমুখী করে, কয় যে জায়গায় গাড়িটা থামবো ওই জায়গায় দেখবি যে লোক দাঁড়ায় আছে। আর আমার হাতে বিস্কিট ছিল, এই জায়গা থেকে বিস্কিট নিতে বলছে 10 কেজি বিস্কিট ছিল।
বিস্কিট নিতে বলছে 10 কেজি?
আমি বাস থেকে নামার পরে সাথে সাথে আমাকে জিজ্ঞেস করছে যে তোমার মোবাইল কই। আমি তো আমি মিথ্যে কথা বলছি যে আমি তো মোবাইল আনতে ভুলে গেছি, তারা হুড়া করে আস্তে আস্তে মোবাইল আনি। পরে ওই দুই লোকের নাম বললো যার আন্ডার আমি গেছি, কয় হ্যাঁ তোমার কি হয়, নাম বলো যাবে?
হ্যাঁ আপনি বলতে পারেন, বাট আমরা প্রচার করবো না, সমস্যা নেই, নাম বলেন, আপনার মতো করে বলেন।
একজনের নাম হচ্ছে যা যে আমার বড় ভাই হিসেবে পরিচিত, আরেকজনের আমার মামা পরিচয় দিয়েছি,
এই দুজনই আপনাকে পাঠিয়েছিল। ওকে,
পরে বলতেছে যে তোমার কি হয়, আমি বলতেছি যে তো আমার মামা হয়। আর তোমার কি হয়? যে আমার মামতো ভাই। তো ওরা যেন তোমাকে পাঠাইছে, কি বলে পাঠাইছে? তো ওরা আমাকে যেভাবে বলিয়া দিছে এখান থেকে আমি ঠিক সেভাবে বলছি। কয় না জিনিসটা কিন্তু এভাবে না, তোমাকে আমি বুঝাইতেছি তুমি আহ। পরে গেলাম, আগে হোটেল থেকে খাওয়াইলো, জঙ্গলের ভিতরে দা পাহাড়ের ভিতরে দা নিয়ে যেতেছে।
আচ্ছা,
পরে বলি যে এই লোকে এরকম কাজ করে, এরকম জায়গায় থাকে। পরে গেলাম, ওরা আমাকে ফার্স্ট চান্সে একটা পরীক্ষার মধ্যে ফেলাইলো, কি আমার সব ঘরের দায়িত্ব দিয়া চাবি টাবি দিয়া, কয় আমার ভাগিনা বলতো যে তুমি তো আমার ভাই বলে, তুমি তো সেই হিসাবে আমার ভাগিনা, তো তুমি রেস্টে থাকো, আমরা যারা বেড়াইতে যাব।
আচ্ছা,
পরে আমি আচ্ছা ঠিক আছে, মানে এটা আমাকে পরীক্ষা করতেছে। ওরা গেল, ওরা যাওয়ার পরে আমি করে কি তালা দিয়া সব খুললে, আগের দিন টাং আছে না, টাংটা খুলি, খুলে দেখে সব ইয়া বাবু।
ইয়া বাবাকে চিনতেন আপনি?
হ্যাঁ চিনতাম,
চিনতেন।
আচ্ছা, চিনতাম যে এটি সব ইয়া বাবু ওরা। এরকম একটা আপনার নীল একটা প্যাকেটের মধ্যে আর কি ছিল।
আচ্ছা আচ্ছা
ঠিক আছে। আবার এতটুক এতটুক প্যাকেটের ভিত্তি করে
আলাদা
করা ছিল। এরপরে আমি তো কি না গেলো আতানোর দরকার নাই, আবার মনে মনে একটা ডার্ট কোনো যে এখানে সিসি ক্যামেরা থাকতে পারে, করতে পারে, নিজের বিবেক থেকে আসলো। পরে যেমনে যেমনে ছিল ওইভাবে রেখে আমি শুয়ে রয়েছি। ওরা 3-4 ঘন্টা পরে আসছে, পরে আমার ডাইকা উঠাইলো, পরে পুরো এলাকা ঘুরাইলো। ঘুরানোর পরে কয় শোনো, তুমি এলাকা দেখছো, আমার ব্যবহার আচার দেখছো, সবকিছু দেখছো, মানে মূল ঘটনাটা সব। হ্যাঁ বলেন। আর ওই লোকে তোমায় পাঠাইছে এইভাবে, তুমি যেভাবে বলো এই জিনিসটা কিন্তু এইভাবে হইব না। আমি কই তোমার মামা কিভাবে হইব? কয় তুমি এখানে থাকবা, 10 লাখ টাকার মাল দিব, 10 লাখ টাকার মাল দিব, এই ওরা ওই জায়গা থেকে সাপ্লাই দিয়া তারপরে টাকা পাঠাইলে তোমার এখান থেকে ছাড়ব। এত ছাড়ব
বুঝি নাই বিষয়টা আমি,
মানে আমার ওই ওরা জিম্মা রাখছে।
হ্যাঁ
ঠিক আছে, আমি ওই জায়গায় থাকবো, ওই ট্যাকনাপের লোকে 10 লাখ টাকার ইয়াবা পাঠাই দেব, মানে যে কোনো কিছুর মাধ্যমে। ওটা কিভাবে পাঠাইবো ওরা জানে?
ওই টাকাটা তারপরে হচ্ছে হলো আলটিমেটলি
মানে আমাকে বন্ধক রাইখা,
আপনাকে আলটিমেটলি এখান থেকে যে দুজন পাঠিয়েছে তারা আপনাকে বন্ধক রেখেছে, কিন্তু আলটিমেটলি আপনাকে সেটা তারা জানায় নাই।
না, আমাকে বলছে তুই এখানে যা, ঠিক আছে, তুই 2 থেকে 1 দিন বা 2 দিন থাকবি, তোর 5,000 টাকা দেবো, তারপরে তুই আয় করবি, আমরা ফোন দিলে তুই আয় করবো। আমি করলাম তাহলে তো ভালোই, কোনো কাজ করা লাগতো না, খালি যা মামু।
কিন্তু আপনাকে আপনার জীবন বাজি করে তারা এই কাজটা করে।
হ্যাঁ, তারপরে ভাইয়া আমাদের ঢাকা সিটির লোক ওদের সাথে বেমানি করে, কিন্তু ওরা বেমানি করে না, ওরা বেমানি করতে বাধ্য করে আমাদের ঢাকার লোকের। পরে আমি কি কম না কম, হ্যাঁ তুমি ভালো করে বিষয়টা বোঝো, তুমি বললেই মাল পাঠাম না তো পাঠাম। পরে আমি চিন্তা ভাবনা করলাম যে না, এরকম কোনো কিছু যদি হইতো তাহলে তো আমার ওই জায়গাটা বইলে দিত, তাহলে ওরা যদি দেন 5 লাখ টাকার মাল নেয় তাহলে তো আমরা ছাড়াইব না, আমার তো জীবনও ছাড়াইব না, ছাড়াইব না। তারপরে আমি কেন কি না মামা পাঠায় না, কয় দেখো ভালো করে বোঝো। আমি হ্যাঁ বুঝছি, আমার আর বোঝল লাগতো না, এখন আমি বাড়ি যাবো কিভাবে সেই ব্যবস্থা করি।
আমরা এখানে একটা বিরতি নিতে চাই প্রিয় শ্রোতা। আপনারা শুনছেন সিক্রেটস, সিক্রেটসে আজকে হৃদয় কনফেস করছে তার জীবনের অন্যতম গোপন কিছু বিষয়, ভুল কিছু বিষয়, সেগুলো আমরা ধীরে ধীরে তুলে নিয়ে আসছি। একটা ঠিক, এটা ঠিক যে আমরা ব্যাকগ্রাউন্ড থেকে অপরাধের দিকে যাচ্ছি, অপরাধের ধরনগুলো এখানে প্রকাশ পাচ্ছে, এবং এরপরে এই অপরাধের পরিণতিও আপনাদেরকে দেখাবো, যাতে করে অপরাধের দিকে কখনো ভুলেও কখনো পা না বাড়ান। ছোট্ট একটা বিরতি, মাত্র 2 মিনিটের, আর এই অনুষ্ঠানটি আপলোড করা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে, চলে আসতে পারেন সেখানে। আমাদের ইউটিউবের ঠিকানা www.youtube.com/dfm904। আমি আবারও বলছি youtube.com/dfm904। অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল বাটনটি অন রাখবেন, তাহলে ওখানে নতুন কন্টেন্ট যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি আপনার মোবাইল থেকে ইনফরমেশন পেয়ে যাবেন। ফিরে আসছি 2 মিনিট পর। Secrets. Secrets. Something beyond entertainment. Love. Hate. Challenge. Motivation. Lies. Truth. Impossible. Virtue. Morality. Something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets. Secrets. Something beyond entertainment. স্বাগত আরো একবার প্রিয় শ্রোতা, শুনছেন সিক্রেটস, আমি আরজি কিপ্রি আপনার সঙ্গে রয়েছি, এবং ঢাকা এফএম থেকে আপনি শুনতে পাচ্ছেন সারা দেশব্যাপী হৃদয়ের কাছে। আমি কথা না বাড়িয়ে ফিরছি। হৃদয়, তারপর কি হলো?
তারপরে ও বলল কি যে দেখো, তোমার যদি কোনো আপনজন থাকে বা তোমার বড় ভাই বা ছোট ভাই যদি কেউ থাকে ওই জায়গায়, তাহলে তুমি এখানে থাকো, আমরা মালোর কাছে পৌঁছাই দিই, তুমি ব্যবসা করো, তুমি শূন্য হাতে এসো, তোমার হাত বড়ে দিই। আমি কই না, আমার ফ্যামিলিতে বা আমার গোষ্ঠীর মধ্যে এরকম কেউ নাই, যা টুকটা খারাপই করে আমি নিজে, আর কেউ না। আমার চাচুরা, আমার বড় ভাইয়েরা পাঁচ সপ্তাহ নামাজ পড়ে, কিন্তু আমি একটু খারাপ লাইনে গেছিলাম। পরে কয়ে দেখো ভালো করে বোঝো। আমি কই হ্যাঁ বুঝছি, আমি আর বোঝা লাগতো না। পরে ওই জায়গা থেকে যাই হোক ফার্স্ট চান্সে চলে এলাম, তো ও নাম্বার দিয়ে দিছে, কয়ে যে কোনো টাইমে তুমি আইবা, তোমার ফিরাইতাম না। আমি কাছে আচ্ছা ঠিক আছে দেখুন। পরে ওই জায়গাতে আই পারলাম। আর পরে
যে বাড়িতে আপনি ছিলেন, আশেপাশে কোনো বাড়ি ছিল না?
না, জঙ্গল, ঠিক আছে, রোডের সাথে জঙ্গল, জঙ্গলের থেকে অনেক দূরে ছোট্ট একটা ঘরে, কিন্তু কোটি কোটি টাকা, স্বর্ণগণ্যর কোন অভাব নেই
ওইখানে, ঘরের মধ্যে,
এই ঘরের মধ্যে, ঠিক আছে। পরে আমি জিজ্ঞেস করছি যে মামা, যে এত কিছু থাকে আপনি এখানে থাকেন কে লেগে? কয় এটা যদি আমি রোডের মধ্যে বিল্ডিং উঠাই ই করি তাহলে তো মানুষের জানা লাগলো, বা এটা পুলিশ প্রশাসনের কাছে তাড়াতাড়ি ধরা পড়ে গেলাম,
ঠিক
আছে। পরে ই করলাম, আশা পড়লাম, আশা পড়ার পরে কিছুদিন পরে আরেকটা লোকের সাথে আমার পরিচিত হয়। কয় দেখ, এই তোর সাথে যারা যারা আছে যারা নেশা টেশা করে, তো তোর আমি বাকিতে মাল দেই, তুই সাপ্লাই দে। আমি কিভাবে? কয় এখান থেকে তোর রেট হিসেবে থাকে 80 টাকা, আমার থেকে 80 টাকা করে তুই নিবি, উপরে যা লইতে পারো সেটা হচ্ছে তোর, তুই বেচা পরে আমার টাকা দে। আমি বুঝছি, আচ্ছা ঠিক আছে, তো আগে কমাই দেন, 50টা দিন দেই। তো এরকম করতে করতে 2-3 দিন পরে দিন যায়, আমি আস্তে আস্তে খেলে ওর কাছ থেকে বেশি বেশি আনি, ওই যে আমার 80 টাকা কিনা, আমি তার কাছ থেকে 90 টাকা লই, 100 টাকা লই, 150 টাকা লই, 120 টাকা লই, মানে যার থেকে এরকম নিতে পারি।
কি ওই জিনিসটা কি ছিল? 80 টাকা
ইয়াবা,
ইয়াবা,
ইয়াবা। তারপরে এই আমি ব্যবসাটা ভালো করে শিখলাম, শিখার পরে তো শিখছে দেন কিন্তু কোনোদিন খাইনি।
ক্লায়েন্ট বুঝতেন কিভাবে যে উনি ক্লায়েন্ট বা উনি এটা নেয়?
এই তো মানে পরিচিততা, যেমন একজনে নেয় একজনের কাছ থেকে আরেকজনের খবর লই,
এইভাবে খোঁজ নিতে।
হ্যাঁ, আবার মনে করেন যেমন এক বন্ধু বান্ধব আছে যে কিরে বেচে কই, তো ওদের কাছ থেকে আবার গোপন রে আমার নিজের কথা যে আমার অন্য একজনে আমার আছে যে আমি আইনে দিতে পারবো, আমার কথা কইলে টাকা কম দিব, ঠিক আছে এইসব করে অন্যজনের নাম কই আমি নিজেই দিতাম অন্যজনের নাম কই। তো এরকম করতে করতে আমি জিনিস ব্যবসাটা ভালো করে বুঝি। বোঝার পরে তো আমি কোনোদিন খাইনি আর কেউ বলো না যে খা। তো একদিন আপনার কক্সবাজার যাব, এক বড় ভাইয়ের সাথে কক্সবাজার যাবো, তো বলতেছে কি তুই তোর সাথে যদি কোনো মেয়ে নিতে পারস তাইলে খুব সুবিধা হয় ভালো হয়, আমি তো মেয়ে পামো কই। তো যে মেয়েটার সাথে আমার রিলেশন ছিল তো আমি চিন্তা ভাবনা করলাম যে ওই মেয়েরে নিয়ে যাবো, বিয়ার কথা কই ওই মেয়েরে নিয়ে যাবো। পরিকল্পনা পরে ভাবি যে না ও তো আমাকে অনেক ভালোবাসে, আমাকে অনেক বিশ্বাস করে, তো ওর সাথে এটা করা উচিত হবে না। পরে এমন টাইমে ওই মেয়েটা আমাকে ফোন দেয়, ফোন দেওয়ার পরে বলে দেখো আমার তো বিয়ে ঠিক আছে, ওর বড় কিন্তু আরো দুই বোন আছে কিন্তু আমার সাথে রিলেশন দেখে আর আব্বু আম্মু বিয়ে ঠিক করে বলেছে। তো আমি কই তো এখন কি করবা, আমি চললাম আমি তাহলে আয়া পড়ব, তো আয়া পড়বো মানে আমার পকেটে একটা টাকাও নেই, তো আমার এক সমান বয়সে আমার এক চাচু আমি সবকিছু ওর কাছে শেয়ার করতাম, বা ওর রুমটা একটু সেফটির মধ্যে ছিল, রাত্রে গিয়ে আর কি ওর রুমে শুইতাম। পরে আমি কই চাচু রে দেখ এরকম এরকম ওই মেয়ে তো চলে যেতেছে, এখন আমার পকেটে তো টাকা নেই। কয় আর আমি আসি না চিন্তা করিস না। তো ওরে ফোন দিলাম যে কই আছো, কয় তুমি চাষারা দাঁড়াও নারায়ণগঞ্জ চাষারা দাঁড়াও, আচ্ছা ঠিক আছে। তো আমার পকেটে শুধু 120 টাকা, তো গেলাম 120 টাকা দিয়ে চাষারা আইলাম আমাদের এলাকা থেকে চাষারা আবার পরে। তো মেয়ে আইসে করলো কি আমার তো 6,000-6,500 মতো টাকা দিল, দিলাম এই টাকাগুলো তোমার কাছে রাখো, আমি আবার সাথে সাথে আমার চাচুর কাছে দিস। দেওয়ার পরে যেমনি হোক আর কি ওদিনকে বিয়েটা হয় নাই, রিটার্ন বাড়িতে পাঠিয়ে দিছি যে আমার ফ্যামিলিতে এখন সম্ভব না নেওয়াটা। তার এক সপ্তাহ পরে ওদের বাড়ির সামনে থেকে আমি নিয়েছি, হ্যাঁ নিয়েছি, তারপরে রাত্রের বেলা আইসি। তো বিয়ে আমাদের দিতে চায় না এলাকার ইয়েরা, কয়ে এত ছোট বয়সে বিয়ে দেওয়া এটা। এই তো
কত সালের ঘটনা এটা?
এটা 2014,
মানে আজ থেকে 3-4 বছর আগের ঘটনা।
হ্যাঁ 2013।
আচ্ছা,
তারপরে এই ওই মেয়েটাকে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে বলতেছে যে না এত ছোট মেয়ে বিয়ে দেওয়া যাবো না, আমাদের পরে মামলা হইব, ই হইব, সে মেয়ের বাপ মা মাইনা নিব না। পরে ওই মেয়ের বাপমার কাছে ফোন দিল, ফোন দেওয়ার পরে বলতেছে কি যে আমার মেয়ে যেহেতু গেছে গা, আমার বড় আর দুইটা মাই আছে, এখন পুরো রাইতে গেছে গা, আর এখন তাও সম্ভব না দিনের বেলা ছাড়া, তাইলে আরো তো বদনাম, মানে মাইয়া গেছে গা কি করবো, আপনার যেটা ভালো মনে করেন এটাই করেন, যদি বিয়ে দেওয়ার মনে করেন তাহলে দিয়ে দেন কিন্তু ফেরত পাঠায়েন না। তারপরে বিয়ে দিল, গুস্টুস দিয়া ই করে আমাদের এক ফুবা ছিল, ফুবাই বইলা
আপনার ফ্যামিলি থেকে মানলো এটাকে?
হ্যাঁ মানে ফ্যামিলি থেকে প্রথমে মানে নাই, পরে আমি আইসাও আইনা নার্ভাস হয়ে গেছি যে হ্যাঁ আমি কি করলাম। পরে মামাদের বাসায় নিয়ে গেল, মামাদের বাসায় নিয়ে যাওয়ার পরে পরে কয় কিরে তুই বিয়ে করবি, মামায়েরা বলতেছে মামতো ভাইরা বলতেছে যে আমি কই কি আমার আব্বু আম্মু যেটা বলে সেটাই করুন। পরে আমার মামতো ভাই আমার দুটা লাথি দিল মতন, পরে আমার আম্মুকে গিয়ে আমার পলায়ন সে বিয়ে করবো আর মারবে না। পরে যাই হোক বিয়ে শাদী হইল, বিয়ে হওয়ার পরে তো এখন তো আমার পকেটে টাকা নাই, আমার কি করবো, নতুন বিয়ে করছি, আবার আম্মু তো আমাকে মায়ের হাত থেকে বাঁচানোর জন্য ওই সময় বলছে, তো এখন যদি নতুন বউ এসে বাজার মাজার না করি বা কোনো কিছু নাই না দেই, ও তো বাসা থেকে এক সের জামা কাপড়ও নিয়ে আসেনি, শুনো না তো আমার সাথে দেখা করতে আছে, আমি সিএনজি দেয় নিয়ে আয় করছি বাস, তো এখন কিভাবে করবো। পরে আরেকজনের সাথে পরিচিত হইলাম, এরকম বুঝে যে কক্সবাজারের অফার দিল, তো ওর সাথে গেলাম যে ভাই আমি মেয়ে টেয়ে বাবা করতে পারবো না, আমি যেতে পারবো। কয় আচ্ছা ঠিক আছে, তোর পরিচিত কি কোনো নাম্বার টাম্বার আছে মেয়েদের যে আমি পড়ায় মোড়ায় ভাও করতে পারবো করতে পারবো? আমি কই আমার কাছে আছে কিন্তু দেওয়া যাবো না। পরে কয় আচ্ছা ঠিক আছে তুই বুঝাই দেখ। পরে আমাকে বোঝাবুঝির কাম নাই, আমি আর যে কি করাবেন করাইতে পারেন কিন্তু মেয়েটে এগুলো আমি পারবো না। আচ্ছা ঠিক আছে, কবে যাবি অমুক তারিখে, ডেট হইল, গেলাম কিন্তু ফ্যামিলি থেকে না জানায় বললাম যে আমি ঢাকা যেতে চাই একটা কাজে, মানে বিকালবেলা এসে পড়ুন এটা বলে গেলাম। যাওয়ার পরে তো আমি গেলাম কক্সবাজার, কক্সবাজার যাওয়ার পরে তখন আমার ওয়াইফ জানতে পারে যে এরকম এরকম করি।
কিভাবে জানে?
এই একদিন রাতের বেলা কক্সবাজার যাওয়ানোর আগে একটু পিছিয়ে গেলাম। কক্সবাজার যাওয়ানোর আগে আমার কাছে এক লোকে বলতেছে রাত্রে 10:30-11 বাজে, তো আমার বলতেছে ভাই আমার 100 ইয়াবা দরকার, আপনার কাছে কি আছে? আমি কই আমার গয়না দেখতে হইব, সঠিক আমার কাছে 100 নাও হইতে পারে, কিছুটা কম হইব, কিন্তু আমার গয়না দেখতে হইব। 10 মিনিট পরে ফোন দিই, তো আমার ওয়াইফ শুয়ে রয়েছে, মানে ঘুমাই নাই, ঘুমের ফান করে শুয়ে রয়েছে। তো আমি করছি কি গুনছি, গনার পরে তো গনার পরে হপায় গেন্দিটা নিয়ে রুম থেকে বাইর হবো, তখন আমার থাপ্পা দেবে নিত্য বাবা টেবলি, এগিনি বাবা টেবলি, এগিনি ব্যবসা তুমি করো। মানুষ এতদিন কইছে আমি বিশ্বাস করি না, আজকে নিজের চোখে দেখলাম।
আচ্ছা
হ্যাঁ, আমি আর এখানে থাকবো না, প্রথমে বলো যে আমি আর এখানে থাকবো না, মানে চিল্লাচিলি করতেছ রাত করে। আমি বোন তোর পাওয়া ধরে কই চিল্লাচিলি করিস, এই জিনিসটা এত খারাপ, আমি তো ফাঁসমি, তুই নিজেও ফাঁসবি, পুলিশ প্রশাসনের লোক এলে তুই যেন আমার ধরা দিয়েছিস এটা বুঝতো না, ও তারা ধন ধন মিলে এই ব্যবসা করে। হ্যাঁ পরে সে জানবো, এরপরে কই এত কথা বুঝিনি, মানে বয়স কম ছিল তো, মানে মেন্টালি তেরকমই না। পরে কয় না আমি থাকবো না, পরে অনেকক্ষণ বুঝাইলাম যে দেন বেশি বিরক্ত কথা জানতে তাতে গেলে গেছে। ঠিকই করলো কি যে আমি এটাই করলাম, ঠিকই করলো কি ভাই সকালবেলা চলে গেছে, সকালবেলা চলে গেছে। তো ওদের
বিয়ের কয়দিন পরের ঘটনা এটা?
বিয়ের ৬ মাসের
মাথায়। আচ্ছা
তারপরে ওদের বাসায় চলে গেছে, তো যেমনি হোক বুঝায় মুজায়া 1.5 মাস পরে আবার ফিরে নিয়ে আসে। আমি বুঝছি যে আমি ভালো হয়ে গেছি, আমি এগুলো আর করি না, আমি করি না, কয় বিশ্বাস করি না। আমি তুমি আম্মুর কাছে ফোন দাও যেভাবে করো, তো আম্মু দেখছে যে না কয়দিন ভালোই ছিলাম।
আমার ফ্যামিলি মোটামুটি সবাই জানতো যে আপনি এটার মধ্যে ইনভলভ?
হ্যাঁ, মানে ফ্যামিলি কোনোদিন দেখে নাই, মানে মানুষের মুখ থেকে শুনতো যে তোর পোলা জুয়া খেলে বা আবার ব্যবসা করে করে। তো আমার আম্মু বলতো যে আমার পোলার তো যে সবসময় বাসায় দেখি দেখি, তো ওটার কাজ তো ভাই বেশি না, এমন একটা লোক অমুক জায়গার দ্বারা আছে হচ্ছে আপনি খারান। তো ওই যে আমার
বাসায় কোথায় রাখতেন এগুলো?
আমি বাসায় রাখতাম।
কোথায় রাখতেন?
অন্য অন্য জায়গায়।
আচ্ছা,
যেমন ধরেন বাসার আশেপাশে রাখতাম, মানে ঘরের ভিতরে আর কি না,
মানে কোথাও
না, মাটির মুটির নিচে না। যেমন ধরেন যে আমার তো একটা জিনিস আছে, তো একটা সিগারেটের প্যাকেটের ভিতরে এটা বড় থন দেব, তো সিগারেটের প্যাকেটের ভিতরে রাখা একটা এরকম জায়গা দিতাম যাতে রাতে বৃষ্টি মিষ্টি না হলে আর কি পানিটা না পড়ে।
আচ্ছা,
এরকম সিস্টেম রাখতাম। তো আমি বলতেছি না ওই কাজের সময় কাজ করে ঠিক মতো না, ঘুমাইতেছে করে। তো আমি নেশাটা করলে সে ভাই আমার সময়টা বাইরে বেশি দিত, আমি তো নেশা করি না, বেচছি কিন্তু করি না। এরকম করতে করতে একদিন
তো ওকে আসলো, চলে আসলো এক মাস পরে।
হ্যাঁ, এক মাস পরে চলে আসে। চলে আসার পরে দেখে যে না ঠিকঠাক মতো চলতেছি, কাজ করতেছি, করতেছি ভালো, কিন্তু আমি তো এটা করি। আবার কিছুদিন পরে ভাই আবার জানিয়ে লাগলো আমার, মানে সরাসরি দেখছে।
আচ্ছা
ঠিক আছে, দেখছে বলতে কি যে আমি ওই যে ভুলে আর কি পকেটে রাখা গোসল করতে গেছি, গোসল মানে বন্ধু বান্ধবের কথা তালা তালে বাসায় এসে পড়ছি, এসে পড়ছি আর রাস্তার থেকে মনে নাই, তো পকেটে ছিল। তো ও করছে কি আবার যে গরম থেকে আসছি, ও বলছে কি যে প্যান্টটা ধুয়ে দি, তো এই প্যান্টের পকেটে হাত দিয়ে দেখে কে, কারো কাছে কোনো কিছু বলে নাই। আমার কাছে মনে হয় 70,000-75,000 টাকা ছিল, এখান থেকে শুধু 100 টাকা নিয়েছে। 100 টাকা নিয়ে
মানে টাকাটা সে জানতো কোথায় থাকে?
না টাকা তো মানে বেশিরভাগ ওর কাছে, মানে পরিমাণের বেশি না, 2,000 টাকা ওর কাছে দিয়ে রাখতাম, আর বাদ বাকি টাকা আমি কোথায় ফিতাম ওই দেখতো, কিন্তু কোনোদিনও ধরতো
না।
2 টাকা লাগলো, 5 টাকা লাগুক, 10 টাকা লাগুক, হয়তো আমার আম্মুর কাছে চাইতো না, তো আমার কাছে চাইতো,
কখনো নিত না,
ইচ্ছে করে নিত না।
যাই হোক, ওখানে 70,000-75,000 টাকা ছিল, ওখান থেকে মাত্র 100 টাকা নিয়ে,
শুধু 100 টাকা নিয়েছে।
আচ্ছা,
100 টাকা নিয়ে তারপরে ও চলে গেছে। তো বলে দিছে যে আমি যে নিজে আইসি কইবা না, তো আমি বাসায় গোসল করে আইসি।
নীতিবান একটা মানুষ, এবং এত টাকা, ও তো গরিব পরিবারের সন্তান।
হ্যাঁ, ওরা 5টা বোন, কোনো ভাই নেই,
গরিব পরিবারের সন্তান, এত টাকা যদি একসাথে দেখে ছোট মানুষ, তার তো খুব স্বাভাবিকভাবে বিভিন্ন জিনিসের শখ আছে। সো হয়তো এই জিনিসটা সে ওভারলুক করতে পারতো, আপনার এই খারাপ ব্যাপারটা ওভারলুক করে সে বলতে পারতো যে আমাকে এটা কিনে দাও, ওটা করে দাও, এটা করে দাও, যে ইয়ে করতে লোভী হতে পারতো, কিন্তু সেটা সে হয় নাই।
না,
ভেরি ইন্টারেস্টিং। হ্যাঁ,
ওর সবসময় একটা জিনিস ই ছিল কি ভাই, যে তুমি সৎভাবে চলো, তুমি আমাকে যাই না দেবা, তাই আমার চল।
বিউটিফুল, ভেরি গুড, এক্সেলেন্ট।
আমার ফ্যামিলি এই সাপোর্টটা দিত আমাকে যে তুই সৎভাবে 10 টাকা আইনে দে, 10 টাকা দিয়ে আমরা চলে যেতে পারবো, কিন্তু 1,00,000 টাকার আমাদের দরকার নেই।
জি
ঠিক আছে। তো পরে আমার তো ইয়ে হলো যে আমার বাপে এত কষ্ট করছে, ই করছে, আমার জিত হলো ওইটা। তো আমি করলাম কি যে ওদের বাসায় খবর লইলাম যে ওদের বাসায় যায় নাই, তো যায় নাই। আমি কই যে একদিন রাতের বেলা যাবো, না খবর না দিয়ে যাম। তো এরকম করে প্রায় 3-4 মাস হয়ে গেল, ও আমাকে ফোন দেয় না, আর ও জানে যে ওকে যদি আমাকে ফোন দেওয়া যদি শুধু আমার মুখের হ্যালো হনে তাহলে ওকে থাকতে পারতো।
আচ্ছা,
চলে গেল এরকম টাইপের কিছু, সেই জন্য জিত যে ফোনের আশেপাশেও যায় না। তারপরে একদিনকার রাতের বেলা আমি গেলাম মতন, আমাকে ফেরত দিয়ে দিল, ও মানে ওর বোনের বাসায় ছিল, তো ওর বাপে আর ওর আম্মু যে রুমে থাকতো, তো সেই রুমে আমি গেলাম, করলো আমাকে বললো যে না আসেন আসে নাই। তো আমার পিছে একটা শালি আছে, ও আবার বলে যে কহ আপু আইসে বইনে বসে, তো ওই বাসাটা আমি চিনি না, তো ওই বাসা আমাকে নিয়ে আনে ওইখান থেকে আর কি। রাত করে আমি রাত্রে 11:30-12টার মতো বাজে, পরে রাত্রে ওই জায়গায় থাকলাম, সকালবেলা কথা মতো বইলা ওর সাথে দেখা হয়নি, চলে আইলাম। চলে ওর পরে পরে এক জায়গার মধ্যে ভাই আমি কিছু টাকা ধরা খাইলাম, এই আবার সহ মানে আমার সিনিয়র গ্রুপ যারা ছিল ওরা আমাকে আটকায়া, মানে মোবাইল ছিল দুইটা লগে 3,000-4,000 টাকা ছিল, আর মানে ইয়াবা যেগুলো ছিল মানে আমি পরিস্থিতি দেখি আগে থাকতে মানে ভিক্ষাটা অন্য জায়গায় ফালাই দিছি, ওরা ইনফরমেশনটা যেহেতু পাইছে, এই জিনিসটা যদি আমার সাথে না পায় তাহলে তো আর বেশি সমস্যা হইব। তারপরে ওরা আমাকে এক জায়গায় নিয়ে গেল, নিয়ে অনেক মারধর করলো
কারা
এই আমার সিনিয়র যারা এইসব ব্যবসা করে, মানে ওদের ব্যবসাটা আমি একবার বন্ধ করে দিতে চাইছিলাম, কারণ ওরা মনে করেন যে 100 টাকার 1 টাকাও কম ব্যস্ত না, আবার 120 টাকার 1 টাকাও কম ব্যস্ত না।
আপনি কমে বিক্রি করতেন?
আমি কমে ওই যে মানে আমার 70 টাকা কিনা থাকলে আমি 75-80 টাকা বিক্রি করে দিতাম।
আচ্ছা,
ঠিক আছে। তো এরকম করতে করতে মানে ওরা যেমন সারাদিনে মাল সাপ্লাই দিত 500, এই জায়গার মধ্যে দিতে পারে না 200, ঠিক আছে, সব মাল আমার
সব আপনার থেকে যাইতো।
হ্যাঁ, যেহেতু আমার অন্য রেটটা কম পাইতে নেশা করো, তবে যেন 2 টাকা 1 টাকা কম পাবে, হ্যাঁ নেই হিসাব করে 10টা মাল 1 টাকা করে কম পেলে 10টা আর 1টা কিনতে পারেন, এরকম টাইপের কিছু। তারপরে ই করতাম, তো একদিনকা এক লোকে আইলো, অনেকটি মাল নিব, যে 1,000 মাল নিব কত করে রাখতে পারবো। তো আমি বললাম যে ভাই 1,000 মাল তো আমার কাছে নাই, তো আপনি পরে জানায়েন, আচ্ছা ঠিক আছে। পরে আমি বড় ভাইয়ের কাছে ফোন দিলাম যে ভাইয়া এক লোকে 1,000 মাল নিব, তো এখানে আমার কত করে দেওয়া যায় আর এর কাছে কত করে রেটটা নেওয়া যায়। কয় আচ্ছা তোর লেগা তুই আমার 65 টাকা করে দাম দেবে আর এর দ্বারা 70-75 টাকা জাল হইতে পারস। তারপরে আমি বললাম আচ্ছা ঠিক আছে কথা বলে দেখতেছি। কয় এরা যেহেতু বেশি মাল, এরা টাকাটা আমার আগে দিতে হইব, এরপরে তুই আল্লাহ ধরা খা, নাহলে যে আমাদের তাকর হইলে আমার দেখতে লাভ নেই, তুই আমার কাছে আগে টাকা দিবি পরে আমি তোরা মাল দেব, আর 50-100টা নিয়ে আসে এটা সমস্যা নেই। আমি বলছি আচ্ছা ভাই ঠিক আছে। তো ওই লোকের সাথে কথা বললাম, ওই লোকে করলো কি, ওই লোকের সাথে কথা হইলো 80 টাকা করে। কই না ভাই 80 টাকার কমও আমরা পাই, আমি জিনিস ভালো খারাপ আছে না, 60-70 টাকা তো আছে না, আমি তো খাই না, ভালো খারাপ বুঝবো কেমনে। তো আমার একটা অভিজ্ঞতা ছিল কি, যে জিনিসটা খারাপ ওইটা তাড়াতাড়ি পুড়া যায়, ধোয়া হয়, ঠিক আছে, উপর দিয়া যে ফয়েলটা ওইটা পুড়া যায়, আর যেটা ভালো ওইটা পড়ে না, এতটুকু আর কি শুনতাম বা দেখতাম। পরে কয় কি কয়, তাহলে আমরা তো কয়েকটা খাওয়াই দেখান। পরে আমি বললাম কি আমার সাথে যেগুলো ছিল তো খামু কই, আমার বাসায় তো ওইগুলো জীবনে সম্ভব না। পরে আমাদের এলাকা এক মহিলা এই ব্যবসা করে, ওই মহিলার বললাম কি যে আন্টি তোমার এনে একটু সময় দিই আমরা, তোমার কিছু টাকা দিয়ে দেবো। আচ্ছা বেশি না, আধা ঘন্টার বেশি থাকতে পারতেন। আচ্ছা ঠিক আছে। তো তার রুমে বৈশা, তখন আমি তো ফয়েল ঠিক করে কেন সেটাই জানি না, খাইবো কি করে, ঠিক আছে। তার ওরা জানতেছে যে আমি যে এত বড় কাজটা করি যে আমি কি আবার না খাই, ওরা বুঝতেছে এটা। আমি কই ভাই আপনারা রেডিমেডি করেন, আমার এটি ভাল লাগে না, মানে ওকে বুঝতে পারে না যে আমি এটা খাই না। পরে ওরা রেডিমেডি করলো, সবই করলো, পরে আমি ইয়াবা বার করে দিলাম, খাইতেছে, করে দেন না ভাই আপনি খান। আমি কই আমি খামুকে আপনারা খাই দেন, ভালো না খারাপ, কন্যা এক লোকে বসে খান। পরে জীবনের ফার্স্ট খাই, ঠিক আছে। তাও কি দুইটা খাওয়ার পরে দেখি আমার কেমন
ইন্টারেস্ট
না, কোনো কিছুই পাইতেছি না। হ্যাঁ, পরে খালি বুক গুলো শুকা জায়গা, এর বেশি আর কোনো কিছুই পাইতেছি না। এরপরে আমি কই না আমি আর খামো না, আমি আবার মিথ্যা কথা বলছি ভাই আমি ইটটাকে অনেকগুলো খাই আছি, ওখানে আবার খামো কেমনে। পরের বেলার সাথে কন্ঠা হলো কি 75 টাকা করে, 75 টাকা করে যে ভাই হ্যাঁ 75 টাকা করে দিবো, কিন্তু মালটা আপনার পৌঁছে দিতে, যে আমি যেন পৌঁছে দেবো এত বড় রিক্স আমি নিতে পারব না, আপনি যদি নেন তাহলে আমার সীমানা এত লোক পর্যন্ত, যেমন থানা বাক করা আছে না, যেমন ধরেন যে আমার সিরাজদিখান থানা, সিরাজদিখান থানার আশেপাশে কোনো কিছু হইলে এটা আমি সেফটিতে থাকতে পারবো, টাকা পয়সার বিনিময়ে যে কোনো কিছু বিনিময়ে আমি সেটাই
কন্ট্যাক্ট করেছিল আপনার পুলিশের সাথে।
আর যদি আমার যদি ফতুল্লা থানার মধ্যে পড়ে যায় তাহলে তো এটা আমার সম্ভব না, ঠিক আছে। আর যেমন পুলিশের আইনের লোক খারাপ আছে ভালো আছে, সবার সাথে তো আরই না, যেমন থানা থেকে আমার ধরতেইতেছে বা আমাদের এলাকাইতেছে, ওই যারা আমি টাকা দিই করি হ্যাঁ বলে দিতেছে ভাই আপনাদের এলাকায় কিন্তু লোক যেতেছে, এরকম টাইপের কিছু, এর বেশি কোনো কিছুই না। কথা দেন 2-3 দিন পরে করে যাওয়া ঠিক আছে, এক ট্রলার ওলার বাপ করলাম, ট্রলারে বললাম যে তোর ট্রলার তা খালি যাবো আমি মাঝ হিসাবে থাকবো, তোর ট্রলারের অমুক জায়গায় মালটা থাকবো, তোর হাতে টাকা দিব, তো টাকাটা আগে গুনিয়া লইয়া এই সাইডে আইয়া পরে মাল্লা দেখা দেবে যে অমুক জায়গাটা আছে। তো এই করলাম কি, ওই যে বাল্বের বাক্সটা আছে না, বাল্বের বাক্সের মধ্যে বইরা,
বাল্বের বাক্স একটা বাক্সের মধ্যে 1000 টাকা।
পরে এই বাল্বের বাক্সের মধ্যে বইরা পরে করছে কি, ওর ওই যে টলারের ইয়ের তলে হেলাই দিয়া পরে সেগুলো কথা মতো কইলাম, আমি করলাম আশেপাশে বাউটা বুঝলাম যে আসলে কি চেনা অরিজিনাল আর ব্যবসায়ী। ঠিক আছে, তো ওগুলো অনেক কমে প্রায় আধা ঘন্টা সময় দিলাম, আধা ঘন্টা সময় দিলাম, বললাম ভাই আমরা তো আগে আইসি, মালটা এখন আহেন, মালটা আপনাকে ওই দিক দিয়ে বেনতেনে দিয়ে দেবো। পরে আমি করলাম, পরে হুদু একখানে ফোন দিলাম, আমি বললাম কিরে কত দূর আছে, পরে বললাম ভাই টাকা দেন মালা। হ্যাঁ, তোর দিয়ে দিছে যে টলার তো এই জায়গায় আছে, ইয়ে গেলে যাবো টলার এনে আছে না, টলার ইয়ে আছে না, টাকা দিয়ে দিল, টাকা দিয়ে টলার নাই না। পরে বললাম কি যে ওই যে ওই টলারের ইয়ের তলে দেখেন বলে একটা ভালো বেটি আছে। পরে লেগে গেল।
ওকে, আমরা এখানে একটা বিরতি নিব প্রিয় শ্রোতা, দিস ইজ জাস্ট স্টার্টিং এবং এন্ডিংটা আনথিঙ্কেবল, আনথিঙ্কেবল, রিয়েলি আনথিঙ্কেবল। ছোট্ট একটা বিরতি মাত্র 2 মিনিটের। এই ফাঁকে প্রিয় শ্রোতা আপনাদের সবাইকে জানিয়ে রাখছি, ইতিমধ্যে শুরু হয়েছে রেডিও আম্বার 102.4 FM এ আমার একটি নতুন শো, যে অনুষ্ঠানটির কথা হয়তো অনেকেই জানেন, মাইক্রোফোন টেস্টিং 1024, যেখানে বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা অসম্ভব প্রতিভাবান শিল্পী যারা আছেন, যারা কোথাও কোনো ফ্লোর পান না কিন্তু খুব ভালো গান, তাদের সুযোগ ঘটছে একটা অনুষ্ঠানে, একটা এপিসোডে নিজেকে প্রকাশ করবার। আপনি যদি খুব ভালো গান করেন এবং আপনি যদি মনে করেন এই অনুষ্ঠানটিতে আপনি অংশগ্রহণ করবেন, তাহলে এই নাম্বারটিতে ফোন দিতে হবে এবং নাম্বারটিতে ফোন দিয়ে ফোন থেকে আপনি যে নির্দেশনা পাবেন সেই অনুসারে আপনি কাজটি করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 09611001024। আমি বাংলায় বলছি এবং ধীরে ধীরে বলছি, 09611001024। এই নাম্বারটিতে ফোন দিয়ে আপনি নির্দেশনা অনুসারে আপনি কাজটি করবেন, আর এমনও হতে পারে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা বাংলাদেশ আপনাকে অন্যভাবে চিনবে। সো অপেক্ষা করছি আপনার কলের। Something beyond entertainment. Love. Hate. Challenge. Motivation. Lies. Truth. Impossible. Virtue. Morality. Something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment. স্বাগত আরো একবার, শুনছেন সিক্রেটস ঢাকা এফ এম 90.4 এ। আর এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করতে চান আমাদেরকে ফোন করবেন, ফোন নম্বরটি হচ্ছে 09611904904। জি, যেখানটা আমরা ছিলাম হৃদয়।
তারপরে এরকম কথা বলতে ওই আমার আবার জানিয়ে ভালো, জানার পরে ফির আবার চলে গেছে, আবার চলে গেছে যে বলে কি তোমাকে আর সুযোগ দেব না। মাঝে দেখতাম যে 1-1.5 লাখ। পরে ও যেদিন গেছে 2-3 দিন পরেই আমি এক জায়গায় কিছু টাকা ধরা খাই, 50-60 হাজার টাকার মতো।
কিভাবে ধরা খান? এই টাকাটা রেখে দিল কি?
রেখে দিল আমার সিনিয়র গ্রুপ যারা আছে, যে
আপনাদের গ্রুপের মধ্যে?
হ্যাঁ, আমাদের গ্রুপের মধ্যে আর কি, যে দেখতেছে যে ওদের থেকে আস্তে আস্তে আমি বেশি উপরে উঠে যাইতেছি। যেমন ধরেন আমি তো মনে করেন যে ছোট্ট আমার তেনে সিনিয়র 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 অনেক অনেক লোক আছে, এরকম লোক আছে দৈনিক মনে করেন যে 1 লাখ মাল সাপ্লাই আমাদের এলাকায়
এখনো
এখনো। ঠিক আছে, তো এখন বর্তমানে খুবই কম, কারণ যেই যারা করত তারা রেবে ধরে নিছে কিছু,
আপনি যেখানটায় ছিলেন যে আলটিমেটলি 50,000 টাকা ধরা গেল।
তারপরে টাকা
আপনি ওই যে ইয়াবাটা শুরু করলেন ওদের পাল্লায় পড়ে দুটান দিলেন বা কি দুটো খাইলেন, তারপরে কি আপনি অফ করে দিয়েছেন নাকি তারপর তুমি খাওয়া শুরু?
না তখন আমি খাই না, আমার অফ, ঠিক আছে। তারপরে ভাই আমার সবচেয়ে একটা খারাপ নেশা ছিল কি আমার ওই যে জুয়া খেলার নেশাটা তো আস্তে আস্তে বাদ দিয়ে দিলাম। আমি খেলি তো এরকম আগের মতন, আগে যেমন 24 ঘন্টায় খেলতে মনে করত, এমনও দিন গেছে ভাই সকালবেলা ফজরের পরে গেছে ফিরা ফজর পর্যন্ত খেলছে
টানা 24 ঘন্টা।
হ্যাঁ 24 ঘন্টা। এই যে খিদা লাগছে কেউ 100-200 টাকা দিয়ে খাওয়া না নাইছে, গোসলও করি নাই, বাসায় হয় নাই, খাই নাই, এরকম। এটা অবশ্য বিয়ের আগে, ঠিক আছে, বিয়ের পরে না। তো বিয়ের পরে এরকম আস্তে আস্তে বাদ দিয়ে দিলাম। তখন করলাম কি যে ওই আস্তে আস্তে টুকটাক খাই মাঝে মধ্যে আর কি, বড় পাঠি মুটি আসলে তখন খাই করি। কিন্তু ভাই আমার মেয়েদের নেশাটা ছিল, ঠিক আছে, যেমন মেয়েদের সাথে কথা বলা, ফোন করা বা সময় দেওয়া, এরকম টাইপের বেশি ছিল। তারপরে লস খাইলাম, এই ওই জায়গা থেকে আইসা বলতেছে যে যাগুলোকে টাকা খাওয়া হ্যাঁ তো আস্তে আস্তে দূরে চলে যেতেছে। আবার আজকে আমার ওয়াইফটা চলে গেল কালকে, আজকে আমার টাকাটা ধরা খাইলাম। তো এই ব্যবসায় করতাম না, অন্য কাজ করতাম, অন্য কাজ করবো। এখন যেন আমার ওয়াইফটা বুঝাইতেছি, এখন শেয়ার বোঝে, এখন শেয়ার বোঝে না। তো আস্তে 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 ওই যে আমি পুরাটাই খাওয়া শিখি, পুরাটাই খাওয়া শিখি, শিখার পরে যে এখন দেখে কি যে এটা না খাইলে কেমন জানি মাথা মাথা জিমজিম করে বা হাত পা যেমন কেমন একবারে ঠান্ডা ওয়েদার ছাইড়া দেয়, শৈল ছাইড়া দেয়, মানে ক্ষুধা মুদা কোনো কিছুই লাগে না, খালি ঘুম নাই, কোনো কিচ্ছু নাই, মানে ওই যেমন টেনশনটা মুক্ত হয়, এটা ই করলে আমার কাছে এরকম লাগে। তো আস্তে আস্তে আমি খাই, এই 2-4-5 এরকম করে খাইতে খাইতে পুরাই খাওয়া শিখি, পুরাই খাওয়া শিখি। তো আমার ওয়াইফটা খবর দিই আসবো না, একদম আসবরে আমি অন্য এক জায়গায় জবের জন্য করি হোটেলে। তারপরে ওই জায়গায় আমার চাকরি হয়, চাকরি হওয়ার পরে যে ওই জায়গায় গেছি, ওই জায়গায় গেছি মতো। তো এরপরে ওই জায়গার মহাজন আবার আমার পরিচিত, তো ওই লোকে করে কি আমার ওয়াইফটা ফিরে আবার আমার কাছে আইনা দেয়।
আচ্ছা,
যা কিছু হয় আমি বুঝলাম আমার হোটেলে কাজ করবো, কোনো বাজে নেশা করতে পারতো না, তখন আমি রুম লুয়ে দিলাম, আমি সবকিছু করে দিলাম। কিন্তু করার পরে কিছুদিন পরে জানতে পারি যে আমার ওয়াইফ, আমার ওয়াইফ প্রেগনেন্ট। তারপরে যে কলম কিনা এখন সবকিছু বাদ দিয়ে দেবো, বাদ দিয়ে দেবো, কিন্তু ওই যে মেয়েদের সাথে কথা বলাটা বা সময় দেওয়াটা এটা বাদ দিতে পারি না, সবকিছু বাদ দিলে এটা বাদ দিতে পারি না। আবার আমার ওয়াইফটা শোনাইতাম, দেখো তুমি আমাকে ভালোবাসো না, আমাকে ফালা ফালা চলে যাও, দেখো আমার জন্য মেয়েরা কত কিছু করে, ওই SMS পাঠাইলে বা ফোন দিলে, হেডফোন দিয়ে ও আর আমি দোনো দোনো শুনতাম। মাঝে মাঝে ফোন রিসিভ করে কত আমি ওর চাস্তব বোন পুবত্ত বোন, হ্যাঁ ভাবি কোন কি করবেন, আমার ওয়াইফ বলতো। মানে ওর একটা বিশ্বাস ছিল কি জীবনে যাই কিছু করি বিয়ে করবো, এরকম। কারণ ওই আমার কাছ থেকে অনেকবার চলে গেছে, 2-3-6 মাস এরকম পরে দেখছে যে না আমি আগের মতোই আছি, মেয়েদের সাথে যতই কথা বলি সময় দিয়ে বিয়ে করি না। তারপর থেকে এই বিশ্বাসটুকু আছে। তারপরে করলো কি শুনলাম যে ও আবার চাকরিতে লাগছিল, 10-12 দিন করার পরেই শুনতে পাই আমি কই না ভাইয়া তোমার কাজ করা লাগবো না, যেহেতু আমি 350-400 টাকা রোজ পাইতেছি, এগুলো চলে যাবো, কারণ আমরা তার কোনো ঋণ নেই। আমি মানে ব্যবসাটা বাদ দিয়ে দিলাম যে আমরা তো কোনো ঋণ নেই, আর সংসার আর আমি যে মহাজনের কাজ করতাম সে বলতো যে তোমার হাজবেন্ডের কোনো খরচ নাই, চা খাক সিগারেট খাক যাই কিছু খাক আমি খাওয়াই, ওরা 400 টাকা রোজ দেই, এই টাকাটা ওর হাতে দিতাম না, তোমার হাতে দিব, তুমি তোমার সংসার তুমি চালাই, আমি কি করবো কেমনি কি করবো তুমি বুঝবো। আসলে ভাই আমার 10 টাকাও কোনো খরচ হইত না, মালিকে দিত সব টাকা। মালিকের সাথে আবার একটা কন্ট্রাক্ট ছিল কি ধরেন 10 কেজি ময়দা, 10 কেজির বেশি যদি 1 পাও বেশি কাটাইতে পারে ওইটা আমার আলাদা বোনাস।
আচ্ছা,
এরকম। তো চাকরি করতেছি ভালো।
চাকরিটা কি মানে আপনি ওখানে কি রান্না করতেন নাকি?
হ্যাঁ রান্না করতাম, পুরি সিঙ্গারা এগুলো। তারপরে বললাম কি করতাম, তো ও বলতো কি দেখো এই তুমি যে মাঝনের কাজ করো হ্যাঁ না চোখ মুখ জানি কিরকম খারাপ খারাপ লাগে। আমাকে খারাপ বলতে কি বোঝায়, কই না হ্যাঁ আমার বোনকে ডাক দেয় ঠিক, কিন্তু এর কথার আকার ইঙ্গিতে বা চোখের মধ্যে খারাপ কোনো উদ্দেশ্য পাই আমি। আমি কি কেন তোমার ছোট বোনের মতো জানি করে আবার কি আর খারাপ উদ্দেশ্য থাকবো, কহো তুমি রুম চেঞ্জ করো অন্যথা হ্যাঁ চাকরি ছেড়ে দাও।
রুম মানে
মানে হেয়ার রুম আর আমার রুম পাশাপাশি ছিল।
আচ্ছা,
যেহেতু হেয়ার দোকানে কাজ করতাম যে আমার লগের রুমই থাক, ঠিক আছে, যে তুমি রুম চেঞ্জ করো আর হ্যাঁ হোটেলের চাকরি থেকে অন্য অন্য হোটেলের কাজ জোগাড় করো না তো অন্য কাজ করো। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো এরকম করতে করতে আমার বেবিটা হয়, আমার একটা ছেলে হয়। ছেলে হওয়ার পরে তো ওই দোকান থেকে আমি কাজ বাদ দিয়ে দিলাম, যেহেতু আমার ওয়াইফ না করছে বাদ দিয়ে দিলাম। বাদ দেওয়ার কি করবো, অটো চালাই, অটো চালাই অটো চালানোর পরে তো আমার বেবি এই হয়েছে। তো আমার আম্মুরা, আমি তো ফতুল্লা নারায়ণ থাকতাম, আমার আম্মুরা থাকতো মঞ্জুগঞ্জ, তো আমার আম্মুরা নিয়ে এলো যে তো কাজকর্ম করতে পারতো না, আবার সিজার হয়েছে আমাদের এখানে থাকুক, তো এরপর আমি কিনা আমার রোমবার আসে আছে, তো আমি এখানে থাকি কাজ করি। তো আমি কাজ করতে যে রোজার মধ্যে হয়েছে টাকার দরকার, পরে রোজার মধ্যে হয়েছে মনে তো ভাই যে আমি ইকলে কি বলছি ছেড়ে গেল আমি কথাও বলি, আমার মনে হয় যে কারো খেলি মানে যে গেরিদের গাড়ি ছিল ওই গেরি যে জুয়া খেলা চলে।
আচ্ছা
ঠিক আছে, তো জুয়া খেলা চলে, তো ওই যে মাঝে মধ্যে ওই যে ওরা করে কি ওই যে ডেন্ডি একটা নেশা
ডান্ডি, হ্যাঁ পাটা দিয়ে করে যেটা,
হ্যাঁ এইটা ওরা করতো আর আমি করতাম কি হয়েছে ইয়াবা খেতাম খাইতাম, আর ওই যে মহাজনের গেরি ছিল হ্যাঁ খাইতো হ্যাঁ সাথে খাইতাম, খাইতামি করতাম। তো বাসাতে ফোন দিলে ফোন আর আমরা পাইতো না, যদিও ফোন রিসিভ করতাম কিনা গাড়ি চালাতেছি পরে, এই সপ্তাহে আমার যে টাকা পাঠানোর কথা ছিল তার থেকে অনেক টাকা কম পাঠাইতাম।
আচ্ছা,
যেহেতু আমার ছোট বাচ্চা আছে ওয়াইফ আছে বাপ মারটা বাদে দিলাম, হ্যাঁ তারপরে টাকা কম পাঠাইতাম, টাকা কম পাঠানোর পরে তো এই জুয়া খেলাটা আবার আমার আবার নেশা ওইটা জায়গা, জুয়া খেলার এবং ইয়াবা খাওয়ার দুটোরই নেশা ওইটা জায়গা। তো এই গিরিজে থাকা অবস্থায় একজন আমার ফেন্সি ডিলের সম্বন্ধে আর কি একটু বুঝাইল, ঠিক আছে আমি কই ভাই এটা তো আমি কোনোদিন করি নাই, ইয়াবার উপরে আমার অনেক অভিজ্ঞতা আছে, কোন জায়গাতে না কেমন আনতে হইব বা কার সাথে কি করলে কি হইব এটা আমি কিছুটা বুঝি, কিন্তু ফেন্সি ডিলের প্রতি আমার কোনো ধারণা নেই, কোনো ধারণা না, তোর খালি তোর গাড়িটা ইউজ করবি আর কোনো কিছু না। আমি কই ভাই গাড়িটা তোর আমার না, আমি তো ভাড়া চালাই গাড়িটা, কই যাই হোক তোর কোনো সমস্যা হইব না। তো আমি আবার রাত্রের বেলা টিপ মারতাম ফতুল্লা লজ গাঁটতেন আদম দিয়েছি দীর্ঘ চিডাং রোড, ঠিক আছে ওইসব জায়গায় টিপলে যেতাম বেশি টাকা ভাড়া পেতাম। এই পরে আমি কি আচ্ছা ঠিক আছে আমি বুঝালি, বুঝার পরে তো একদিন কা করে তোরা 10,000 টাকা দেবো তুই ই কর এই এই বস্তাটা খালি অমুক জায়গার কিনে দিয়ে আসবি, আচ্ছা ঠিক আছে দিয়ে এলাম। পরে 10,000 টাকা 5,000 টাকা দেয় না আমার দিয়েছে 1,000 টাকা,
আচ্ছা
1,000 টাকা দিয়েছে। পরে আমি কই তখন আমি এটা কিছু মনে করিনি, আমি কই যা একবার তো আর তো জীবনও পারতাম, পরে ওইটা ওরা কইলে আর না করতাম। তারপরে বললাম কি যে আসলে ফেন্সিডিল নামই শুনছি যে এটা কিরকম ওইটা আমি জানতাম না।
আচ্ছা
হ্যাঁ, পরে এটা বাদ দিলাম যে না এটা আমার পক্ষে সম্ভব না করাটা, এটা বাদ দিলাম। কিন্তু ভাই ওই যে আমার মেয়েদের প্রতি নেশাটা আমার আছে,
নেশাটা কি শুধু কথা বলার ছিল নাকি তখন
সব দিক দিয়ে?
আচ্ছা
সব দিক দিয়ে,
আপনার স্ত্রী থাকার পরেও?
হুম সব দিক দিয়েই, কিন্তু এই নেশাটা ছিল। আর ওই যে নেশা ইয়াবা নিতাম ই করতাম
তখন ইয়াবা রেগুলার নিচ্ছেন?
ঠিক আছে, তারপরে নিতাম নিতে এক পর্যায়ে দেখা যায় কি যে আমার ওয়াইফরে যেমন আমার পরপর মনে হয় এই নেশা করতে করতে মেয়েদের পিছনে নিতেন তার ইয়াবা খাইতে, আমার মনে হয় কি আমার ওয়াইফ মানে আমার কেমন জানি লাগে, ও কথা কইলে যেমন আমার কাছে বিশ্বের মতো লাগে, কেমন জানি ওরা দেখতেই মনে করেন
এরকম। আচ্ছা,
তো দেখতে মনে করেন তখন বাচ্চার 5 মাস বা 5.5 মাস এরকম, তখন আসলো কি বৈশাখী মেলা, বৈশাখী মেলা তখন আমার আব্বু আম্মু আসলো এখানে, তো আমাকে বলতেছে কি যে তুমি টাকা দাও বাজার করো।
আচ্ছা,
তখন আবার আমি হোটেলে জবেরি করি, গাড়ি চালান বাদ দিয়ে তখন আবার হোটেলে যাব, তো এই কী কে তুমি বাজার করো না টাকা দাও, আমি কই টাকা দিন ঘরে কি বাজার বোঝার নাই, কয় আব্বু আম্মু রাইছে তো বাজার করতে হইব না, আমি কই দিব না তুমি যাও। হ্যাঁ, পরে ও আমাকে বলে কি যে স্বামী থাকতে না খা থাকুন গেলে, তো এটা কইছে মতন না ভাই আমার জি দুটো আছে কিরে আমি কি তোরা না খাওয়া রে, ঠিক আছে। তো আমি করি কই যে আমার হাতে বেলুন ছিল না, বেলুন একটা বাড়ি দিয়েছে মতন মাথাটা ফাইটে গেছে, মাথাটা ফাইটে যাওয়ার পরে তো ওয়ে করছে কি ওই জায়গায় আর কিছু করে নাই, এই ওনার দেওয়া মাথাটা না ঢাইকা বাচ্চাটা করলেন না ডাইরেক্ট ওদের বাসে চলে, একবারে ডাইরেক্ট বরিশাল গেছে, বরিশালের বাপের বাড়ি বরিশাল চলে গেছে। তো আমি যে মাধ্যমে কাজ করতাম হ্যাঁ শাশুড়িরা দৌড়াই আসি করছে, তো ওই যে আগে যে গিয়ে যে গাড়ি চালাতাম হেরা তো আবার আমার বাপরে চিনে কবে ভাই ভাবিরে দেখলাম বাচ্চারা কোলো করে লুয়ে যেতেছে দুধের প্যাকেটটা হাতে আর কোনো কিচ্ছু না, বরকা মরকা কোনো কিচ্ছু না, কই গেল ফোন দিয়ে কইতাছেন।
আমরা এই জায়গাটা থেকেই ফিরে আসতে চাই, ঠিক রাত 12:00 আপনারা শুনছেন সিক্রেটস ঢাকা এফএম 90.4 এ, আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। আর এই অনুষ্ঠানে যদি কনফেস করতে চান, যদি মনে করেন যে আপনার জীবনের অপরাধগুলো ভুলগুলো এবং একই সাথে অপরাধ ও ভুলের পরিণতি আপনাকে এমন একটা জায়গায় এনে দাঁড় করিয়েছে যেটা বলে মানুষকে আপনি সচেতন করতে পারবেন যাতে আপনার মতো করে অপরাধের দিকে কেউ না যায়, ভুলের দিকে কেউ না যায়, তাহলে অবশ্যই ফোন করবেন এই নম্বরে 09611 904 904, আমি আবারও বলছি 09611 904 9004। অনুষ্ঠান চলাকালীন সময় আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, ওখানে আমাদের গেস্টের ছবি বা ইনিশিয়ালস ওখানে দেওয়া আছে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/ilovedhakafm। আমি আবারও বলছি www.facebook.com/ilovedhakafm। এছাড়া চলে আসতে পারেন আমার পার্সোনাল পেজটিতেও www.facebook.com/kibriya.rj kebria.rj পেজটি আরজে কিবরিয়া নামে আছে। ফিরে আসছি ঠিক রাত ১২টায়।
সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets, something beyond entertainment.
স্বাগত জানাচ্ছি আরো একবার প্রিয় শ্রোতা, শুনছেন সিক্রেটস ঢাকা এফএম 90.4 এ। আমি আরজে কিবরিয়া আপনার সাথে রয়েছি। হৃদয়, আমরা যেখানে ছিলাম যে ওয়াইফ চলে যাচ্ছিল, তারপর
তারপরে ওর একবারে ওর দেশের বাড়ি চলে যায় বরিশাল। চার পাঁচ দিন পরে ফোন দিছে মতো, পরে ওর আব্বু আর কি রাগারাগ করছে, কাজে তুই নিজে পছন্দ মতো বিয়ে করছো তাই করছো, তখন আমার তো চাপ দেশ কিনলি ও করছে কি, ওর আব্বু মরতে না বলে চলে এসছে। তো পোস্ত খোলা থেকে আমি আমার বাসা নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে যাই হোক কয়দিন ভালোই চললো, করলো কোনো ঝগড়া মগড়া কোনো কিছু না। তো পরে এই বৈশাখী মেলায় আমি ফতুলা ডিএটি মাঠে দোকান দিই, বিশাল বড় দোকান দিই, এই ফুচকা চটপটি এর বিভিন্ন ধরনের জিনিস বিক্রি করি। তো দোকান দেই, দোকান দেওয়ার পরে তো ও মেলায় যায়। মেলা দেওয়ার পরে আমি বলতেছি কি যে বাসা থাকতে বলছে যে আমি মেলায় যাবো। আমি বলছি কি মেয়ে মানুষ তো মেলা যাওয়া ভালো না, তোমার কি কি লাগবো তুমি বললো আমি রাত্রে আইনে দেবো। তুমি দোকানে ব্যস্ত মস্ত থাকবা, আমি যামই, মানে ও গানামানি করতেছে যে ও যাইবে। আচ্ছা ঠিক আছে, তোর পরে আমি দোকানদারি করতেছি করতেছি, পরে আমার দোকানের সামনে গেছে মতন আমি খুব খারাপ আচরণ করছি, যে কুকুরের মতো এখানে দাঁড়ায় শেষ করলি, তোরা মেলাইতে না করছে মেলায় শেষ করছি, তো বাসা যায় জেনে মন চাই না। তো বাসা এসে পড়ছে। তো ওই মুহূর্তে আমি যে মহাজনের কাজ করতাম, তো ওই মহাজনের বাড়ির সাথে আরেকটা মেয়ে ছিল, ওর আগে দুইটা বিয়ে হয়েছে। ওই মেলার মধ্যে ওই মেয়ে গেছে, ওই মেয়ে যাওয়ার পরে যে আর কি আমরা খাওয়া টাওয়া দিলাম, আমার কিছু কেনাকাটা দিলাম, আমার সাথে তো খারাপ ব্যবহার করে পাঠিয়ে দিলাম, কিন্তু অন্য মেয়ের আমি ঠিকই দিলাম, ঠিক আছে। তো দিলাম, দেওয়ার পরে বাসায় এসে করছি। তো এইটা আবার আমার আমার যেই বাসায় থাকতাম আমি ভাড়া, ওই ম্যানেজার দেখছে, দেখে বলতেছে কি রে তোর জামাই তোরা কি কি দিছে, দেখি তো কি কি আনছস। কই ভাইয়া কিছু তাই নেই, ওর আব্বু তো কিছু রাত্রে লই আইব। কই রাত্রে লই আইব, তোর জামাই দেখলাম আরেক সিরে কত কিছু কিনে দিল। কোন সিরে কি কিনে দিল, কই ওই যে বাসার কাজ করে ওই বাসার মহাজনের, ওর এতটুক বিশ্বাস ছিল যে জীবনে যাই গেছে করে বিয়ে করবো না, এই বিশ্বাসটুক ছিল। এমন সময় গেছে ভাই, মানে আমার ওয়াইফ আমি রাত্রের বেলা বৃষ্টির মধ্যে ফ্যাকনেট অবস্থায় আমি ওর বাসার রেখে মনে দেখা গেছে অন্য মেয়ের বল, ঠিক আছে। তারপর ও কিছু বলতো না। এরপরে করলো কি, পরে বাসা গেছে মতন এটি কইতেছে যে না এখন আমার সংসার আরো বড় হয়েছে, ইয়ে হয়েছে, তুমি পোলারে কিছু কিনে দিলে না, আমার লেগে কিছু কিনে আনলো না, তো মেয়েরা তো ঠিকই দিল। আমি কইতে তোমার মেলায় যেতে না করছি, তুমি গেছো এই দিক দেখেছো দিয়ে নয় আনিও, ঠিক আছে। এটা লেগে নাকি ওই মেয়ের পিছনে পরে আমাকে যেটা মনে করো, ঠিকই ভাই আমি বাসায় যদি কোনো 10 টাকা টাকা চকলেট আনছি আমার বাবুর লেগে তাও আনি ওর লেগেও আনি, তো মেয়েরে ঠিকই দিছি। তারপরে কিছুদিন পরে ঝগড়া লাগা করলো কি, এই আমার বাবুটাকে নিয়ে চলে গেল, আবার চলে গেল কোথাও বোনের পাশে। আমি যে জায়গা থাকতাম ওই জায়গা থেকে কিছু লোকজন নিয়ে গেলাম, আইলো না, তিন চারবার গেলাম আইলো না, গেছো তো গেছে আর আসবো না। এ তোমার অনেক সুযোগ দিছি, কিছুদিন আগেও তুমি আমাকে সুযোগের সদ্ব্যবহার করছো, অনেক সুযোগ দিছি আর দিতাম না, তুমি তোমার রাস্তা দেখো আমি আমার পোলালে আমার রাস্তা দিই। আমার ওয়াইফের পথে তো এমনি আমি আস্তে আস্তে কাইটা গেলাম, গিয়ে গেলাম, মানে কেমন জানি লাগে দেখলি জি দৌড়ে এরকম। পরে ওর কোনো খবর হলো না, কয়েকদিন খবর নিছি, পরে আর তো গেছা গেছা লাগবে পোলার খবর ফার্ম না আপনি এরকম টাইপ। তো আস্তে আস্তে নেশা মানে কমাই দিতেছি, আস্তে আস্তে নেশা কমাই দিতেছি। তো ওই যে ওই মেয়ের পিছনে সময়টা বেশি দিতেছি।
আচ্ছা,
সময়টা বেশি দিতেছি।
এটা জানতো যে আপনি বিবাহিত? আপনার বাচ্চা?
হ্যাঁ, সবকিছু জানতো।
ওরও তো বাচ্চা ছিল একটা?
হ্যাঁ, ওর বাচ্চা ছিল, এবং ওর দুইটা বিয়ে হয়েছে, দুরন্ত সংসার এলোমেলো হয়ে গেছে, হয়ে গেছে। আবার ওর বাচ্চাটা থাকে ওর প্রথম হাজবেন্ড এর সাথে, আদর করতে পারে না। তো এই করলাম কি, এক জায়গায় খোঁজ পাইলাম যে আমার ছেলের এই জায়গায় আছে। তো আমি করলাম কি, গিয়া এই আমি ভাবছি কি যে যাই কিছু করছি, বাবুটা আমি করলে নিয়ে আইলে হুই আপনি এমনি পিছিয়ে পিছিয়ে পড়বো না।
আপনার ওয়াইফ?
হ্যাঁ। তো আমি করছি কি, গেছি গেছি মতো না, উই আইতো না, ডিভোর্স দিয়ে দেবো, এটা কত কিছু খারাপ আচরণ করতেছে। তো আমি করছি কি, আমার বাবুটা করলে নিয়ে আনতো আবু চল আমার চলে যাই। তখন বাচ্চার 7 থেকে 8 মাস বয়স, পরে করলো কি আমার ছেলে নিয়ে আমি চলে আসলাম। তা আমার ধারণা ছিল যে আমি আসলে বাচ্চার টানে আপনি চিকিৎসা পিছিয়ে পড়বো। তো আমি বাচ্চা নিয়েছি, মানে বাড়ির সবাইকে দেখো কিরে বাচ্চা লইছো, লাগে তার বউ কো যাই বোনে। তো আম্মু কয় কিরে উয়ে কো, আমি কয় বাবুর মাই কো, আমি কয় হয় তাই না। তো আম্মু মনে করছি ত্রিমানগঞ্জে কয় কো সারাকান্ত স্যার। পরে আমি কী, মা ওই তো আয় নাই কে আই বোনে। পরে ওদিন কে গেল, উই কি করছে ভাইয়া, আমি বাচ্চাটার এক মুর্দা আমার বাসায় নিয়েছি, উয়ে করছে কি আর এক মুর্দা ওর আর বাপের বাড়ি গেছে।
বাবুর বয়স কত তখন?
তখন 7 থেকে 8 মাস।
7 থেকে 8 মাস মাত্র?
হ্যাঁ।
তো হাঁটা চলা কিছুই শেখেনি?
না, কোনো কিছুই শেখেনি। ঠিক আছে, তো চলে গেল। পরে করছে কি, যেভাবে হোক ভাইয়া আবার ওরে মনে করেন যে 2-3 মাস পরে আবার আনছি। আনার পরে মানে আমি কিন্তু ওর একের পর এক বেমানি করতে এসেছি। ঠিক আছে, ওরা আবার আনছি, যেভাবে হোক ওরা আবার আনছি। আইনা মানে 15-20 দিন বা 1 মাস এরকম হইব নিয়ে এসেছি। নিয়ে আবার কিছুদিন পরই ইয়ে করছে কি, আবার ঝগড়া হয়েছে ওর সাথে, টাঙ্গাইল ওই জায়গায় গেছে। আমি কখনো যাইও না আর চিনিও না, তো ওই জায়গায় গেছে। পরে আমি কি করু, পরে করলাম কি ওই মেয়েরে, করলাম কি ওই মেয়ে আবার বলছে কি যে তোমার বাচ্চাটারে আমার দেখাই। আমি চাচা ঠিক আছে দেখাবো। পরে করছে কি, আবার ওর লগে আবার বেমেনি করছি আমার বাপের সাথে। আবার করছে কি, কৌশল নাই না বাচ্চাটা রেখা, আমি এখন তুই গেলে যাইকে তোর মতো মাই আমার দরকার নেই। মানে দোষ করছে, আমি দোষগুলো সব চাপাই দিছে ওর উপর।
মানে তখন আপনার ধ্যান জ্ঞান চলে গেছে ওই মেয়েটার উপরে?
ওই মেয়েটার উপরে। আমি কই কি যে আমার বাচ্চাটা আমার দিয়ে গেছ, আল্লাহ তুই যাইকে তোর মতো মেয়েরা আমার দেখান দরকার নেই। তা আমি ওর প্রতি আর কোনো ই করি না, তাই আমি জানে মন চাই না, দেখি ওর প্রতি আর কোনো খবর নেই না। তারপরে ওই মেয়েটা একদিন কাকি আপনার বাবুটারা একদিন নিয়ে আয়। ঠিক আছে, যখন আমার বাচ্চার 12-13 বছর বয়স হইব তখন আমার বাচ্চাটা বাচ্চা সবকিছু বুঝবো, বলবো যে ওর 7-8 মাসের কাল আর আপন মা আর রেখে চলে গেছে, তুমি ওকে মানুষ করছো, তখন তোমাকে কখনো কর্ম মনে করবো না বা সৎমা মনে করবো না। আমার ধারণা ছিল এটা। এটা ছাড়া ভাই আমার বিয়ে করার কোন ইচ্ছাই ছিল। আমি কিন্তু ভাই আমার ব্যাপারে সবই জানতাম যে ওই নেশা করতো বা ই করতো। মানে আমার ধারণা ছিল কি, যাই হোক আমি তো বিয়ে করছি, আমার বাপ চলে গেছে, আমার বাচ্চাটা মানুষ করেন, তো লোক দরকার। তো ওর একটা বাচ্চা নাই, বাচ্চা আছে দূরে থাকে, তা আমার বাচ্চাটা ওর কাছে থাকলে আমার বাচ্চার বিয়ে যতটুকু করবো আল্লাহ তাআলা আমার বাচ্চার ইয়ে ওর বাচ্চাটারাও ওই এরকম রাখবো, আমার ধারণা ছিল এটা। তো পরে করলাম কি, আমি কই আচ্ছা ঠিক আছে এখন বাসায় যাও, পরে দেখতেছি কি করা যায়, টাকা পয়সা কত দরকার আছে। পরে বাসায় চলে গেল। বাসায় চলে যাওয়ানোর পরে ওদিনকেই হয়তো ওর বাড়ির মানুষ তো আগেই কিছু না কিছু জানে আমার লগেজিন সম্পর্ক, এটা আগেই জানত। জানার পরে তো ওরা বলতেছে আর স্কেটমি দিয়ে বিয়ে দিয়ে দেবো, ওরা আবার অন্য সম্পর্ক ওর মামা হয়। ঠিক আছে, ওদের বাসায় ম্যাচ খাইতো, ওর আম্মুরে আপু বলতো আর ওর মামা হিসাবে, আর ইত্রামানি ফাজদামানি করতো, মানে ওর মামাই এখন ওরা চাইতেছে বিয়ে করতে, আর ওর ফ্যামিলি মেম্বারও চাইতেছে দিতে।
আচ্ছা
ঠিক আছে, তো দিতে চাইতেছে। আবার ওর ছোট যেই ভাই, ওই ভাই আবার জানতো আমার লাগেছেন সম্পর্ক এরকম জানতো, আর ওর ছোট ভাইয়ের সাথে আমার একটা ভালো সম্পর্ক আছে। তো উয়ে বলতেছে কি, রুমের ভিতরে সবাই কথা বলতেছে সন্ধ্যার সময়, তো মানে বিয়ে আজকেই শিওর। তো আমার এমনি ফোন টোন দেয় না কেয়া, ওর ভাই করছে কি সবাই না ঘরের ভিতরে তালা মাইরা কি, তুই আপাতত এখন কোনো জায়গায় যায় থাকা, পরে দেখতেছে কি করা যায়। তুই করছে কি ডাইরেক্ট আমার এখানে, আপনি আমার বিয়ে করবেন আজকের মধ্যে, যদি আপনি আমার বিয়ে করবেন না তো আমার অন্যজন অন্যখানে বিয়ে দিয়ে দিতেছে।
এবং এটা আপনি তখন আপনি আপনার ফার্স্ট ওয়াইফকে ডিভোর্সও দেননি?
না। ওটা তো ডিভোর্স দেয় নাই আর ওর সাথে মানে কোনো যোগাযোগও নাই, কোনো কথাবার্তাও নেই। তারপরে ও বলতেছে কি আজকের মেয়েদের যদি আমার বিয়ে না করো তাহলে আমার অন্য জায়গায় বিয়ে ঠিক আছে আজকের মেয়েদের নিবো, কারণ এত তাড়াতাড়ি বিয়ে কোথা থেকে। পরে আমার বন্ধু বান্ধব যারা ছিল সবারে জানাইলে আমি করলাম, কয় তাহলে কোথায় নিতে পারি। তারপরে মিরপুরে নিয়ে আসলো কি আমরা পোস্তখলা পর্যন্ত আসলাম। পোস্তখলা পর্যন্ত আসে আমি বলতেছি গারে সবাই দিন তালা তালা এসে বললাম ওর আব্বা মতো জানে যে আমার সাথে রিলেশন আছে, তো এলাকায় যদি আমাকে না থাকে তাহলে তো শিওর যে আমার কাছে আছে, তো কি করুম মহন। পরে আমার এক ফ্রেন্ডটা বললো কি যে আচ্ছা ঠিক আছে আমি নিয়ে যাই তোরা দুইজন বাসা দিকে। আচ্ছা ঠিক আছে, ও নিয়ে গেল ওর বোনের বাসায় মিরপুরে, তো ওই মিরপুর না সরি গাজীপুরে।
আচ্ছা
ঠিক আছে, তো গাজীপুরে নিয়ে গেল আর আমরা করলাম কি বাসায় এলাকায় ঢুকে গেলাম, এলাকায় ঢুকে চা খাইতেছি সিগারেট খাইতেছি করতেছি আর ওই যে ওর ভাই আর আব্বু হেরা বিচাইতেছে যে আমার বাড়ি মুড়ি মানে দেখি আমি এখন সামনে, তো হের আবার করতেছে না হ্যাঁ সাথে তো তেলে যায় না হ্যাঁ তো দেখা যায় হ্যাঁ।
আচ্ছা
ঠিক আছে, মানে সন্দেহটা দূর করলাম। পরের দিন সকালবেলা ওকে খবর দিলাম ওরা আইলো আরেক বন্ধুর বাসায় রাখলাম, বন্ধুর বড় ভাইয়ের বাসায় রাখলাম। ওই জায়গা থেকে কি করছে ও ওই জায়গা থেকে পলায় এসে করছে, পলায় ওর এক বান্ধবীর বাসায় গেছে।
আচ্ছা
ঠিক আছে, তো কোনো খবর নেই নাই ওই বাসা থেকে ফোন দেওয়া কি রে যে মেয়ে না দিয়ে গেলি এই মেয়ে দিয়ে কি তো কোনো কিছু না কইয়া
পলায় চলে যায়।
হ্যাঁ, তো দেখেন আমি কত রোগ খারাপ ছিলাম ভাই, তখন আমার মাথায় এটা ঢুকে নাই যে বুঝলেন ওই জায়গার তেন পলায় এসে বলো যে কোনো একটা কারণ আছে, আর যেহেতু আগে এমনি নেশা টেশা করছে আগে দুইটা বিয়ে হয়েছে দুইটা সংসার তার এমনি এমনি ভেঙে যায় নাই। ঠিক আছে, এক হাতে যেমন তালি বাজে না একজনের অপরাধে কোনো কিছু হয় না, তো ওই জিনিসটা আমার মাথায় ক্যারি করেনি। তারপরে খবর লইতে লইতে ওই আমার ফোন দিল দুই তিন দিন পরে যে ওই জায়গার মধ্যে মানুষ আজে বাজে কথা কয় ইমি করে এর লিগে আমি হেনতে নাই পড়ছি আর আমার তো মোবাইল আসছিল না এর লিগে তোমার ফোন দিতে পারি নাই, আমি এখন অমুক জায়গাতে আছি আমার বান্ধবীর বাসায় তুমি যা করতে মনে চাই করো। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি নিতে আইতেছি।
আচ্ছা
নিতে আইতেছি বলতে কি ওরে নিয়ে ডাইরেক্ট আমাদের বাসায় গেছি, তো আমাদের বাসায় গেছি গা আমার বড় আপুর বাসায় নিয়ে গেলাম, তা মামাইয়েরা সবাই করলো কি আমি ওই জায়গায় গিয়ে মিথ্যা কথা বলছি আমরা বিয়ে করছি, তো মামাইয়েরা বেশি চাপ দেওয়ার পরে যে ও বলতেছে কি যে না আমাদের কোনো বিয়ে শাদী হয় নাই, ও আমাকে নিয়ে এসে বলছে যে বিয়ে করবো।
আচ্ছা
ঠিক আছে, তো ওরা করলো কি রিটার্ন পাঠিয়ে দিল আমার মামাই মনাপুরে দিয়া ডাইরেক্টের বাসায় পৌঁছে দিল। তারপরে দুই দিন পরে ওর বাসায় যায় নাকি ও আর এক বাসায় ছিল, দুই দিন পরে গেল কি ওই জামা কাপড় নিয়া ফিরে আবার আসা পড়ছে আমার কাছে। তো এই মুহূর্তে আমি কোথায় যাব, আমার কাছে বেশি টাকা নাই। তারপরে করলাম কি টাকা পয়সা বন্ধু বান্ধবতে নিয়ে আমিয়া, তো আমার বড় আছে আমার একটা ব্যাচলাইট বানাইতেছিল রূপার। ঠিক আছে, তো রূপার ব্যাচলাইটটা করে আমি শুধু 200 টাকা গ্রহণ এই ব্যাচলাইটটা দিয়া শুধু 200 টাকা নিচ্ছি, যে আমার মানে 10 টাকা দিলে 10 টাকা আমার ই হয় এই ব্যাচলাইটটা রেখে আমার 200 টাকা দিই।
জি,
পরে 200 টাকা দিল মানে টোটালি মিলাই দিলাম আমার কাছে 1200 টাকার মতো। এটা নিয়ে আমার এক ফ্রেন্ডের নিয়ে গেলাম গা ফরিদপুর।
আচ্ছা,
ফরিদপুর গিয়ে আমার এক বন্ধুর ফুপুর খালার বাসা আছে ওই জায়গায় থাকলাম, ওই জায়গায় কাজকর্ম করতেছি। তখন আপনার রমজান মাস, ঠিক আছে রমজান মাস, তখন আমার বাচ্চারা কিন্তু সাথে নিয়ে গেছি।
আচ্ছা,
আমার বাচ্চারা সাথে নেওয়ার উদ্দেশ্য কি ভাইয়া যাতে মানুষে বুঝতে পারে যে আমরা স্বামী স্ত্রী আর আমাদের বাচ্চা আছে।
ওকে ওকে,
ঠিক না, যে এক জায়গায় নতুন অবস্থায় গেলে মানুষে কত মানুষে কত কিছু জিগাইব না, বা খারাপ মানুষের সামনে বলে কইতে পারে যে বিয়ার কাগজপত্র দিয়ে দিয়ে ঢাকা থেকে এইখান থেকে মানুষে ঢাকা যায় আর ঢাকা থেকে কি মানুষ এখানে চাকরি করে এরকম। সেই জন্য আমার বাচ্চারা ভাইয়া চুরি করে নিয়ে গেছে, আমি বাসায় গেছি আমরা বলি দেওয়ার নিয়ে দোকানে যাই আর বাচ্চার জামা কাপড়ও নিয়ে নেই, জামা কাপড় তো বুঝিয়ে লাগবো। সেই জন্য আমার বাচ্চারা গেলে শুধু একটা স্যান্ডেল গেঞ্জি আর একটা শর্ট প্যান্ট পরে পরে নিয়ে গেলাম। তো ওই জায়গায় ওই একটা চাল খাটাইছে কি যে আমি যেই বন্ধুর সাথে গেছি যে বন্ধুর খালার বাসায় কয় তোমার এই বন্ধু আমার খালি খারাপ খারাপ কথা কয় আর এমনি করতো আজে বাজে কথা কয় যে বিয়ের আগে অলগে থাকো সে করস তাহলে আমগো দিলে কি এরকম টাইপের কিছু। পরে আমি কি ধরো তোমার ইত্রামানি করে কয় ইত্রামানি না এনে থাকতাম না, তো এখন কি করি ওই জায়গা থেকে অপমান মাত্র গেলাম এখন আসমো কই বাসায় তো আসা সম্ভব না, বাসায় শুধু বলবো যে বিয়ের কাগজপত্র দেখা এই মুহূর্তে তো কোনো যাইতে পারতাম যেহেতু যে জিনিসটা আমাকে আগে দরকার এটা করতে হবে। পরে করলাম কি যাই হোক এই আমার বাচ্চার লেগে আম্মুরা কান্নাকাটি করে এই করে পরে বড় বোনের বুঝে বুঝে কইলাম যে বোন এরকম এরকম অন্তরে তো আমাদের বিয়ের সাথে কোনো কিছু হয় নাই, তো কি করতেছ তোরা কয় আচ্ছা তোরা আয় এরপরে বুঝবি না ঈদের আগের দিনকে ভাই ওই জায়গা থেকে পলাই আসলাম ওই যে কয় তোমার বন্ধু এরকম এরকম কয় তো কইলে তো জীবন হইতে দেবো না। পলায় আসলাম। পলায় আসার পরে এই আপনার ঈদের কিছুদিন 10-12 দিন পরে আর কি বিয়ে হয় আমার। আমাদের বিয়ে হয়। তো বিয়ে হওয়ার পরে মানে একবারে পুরা ওর ব্যাপারে সবকিছু আরো খোলসা ভাবে আমি জানতে পারি যে কি কারণে নেশা করতো, কি কারণে বাজে মানুষের সাথে আড্ডা দিত, কি কারণে কি করতো, কেন দুইটা বিয়ে হয়েছে।
আমরা আরেকটা বিরতি নেব প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতি, বিরতির পর আবারও ফিরে আসছি, আশা করছি আমাদের সাথেই থাকবেন। এই ফাঁকে প্রিয় শ্রোতা আপনাদের সবাইকে জানিয়ে রাখছি, ইতিমধ্যে শুরু হয়েছে রেডিও আম্বার 102.4 FM আমার একটি নতুন শো, যে অনুষ্ঠানটির কথা হয়তো অনেকেই জানেন, মাইক্রোফোন টেস্টিং 1024, যেখানে বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা অসম্ভব প্রতিভাবান শিল্পী যারা আছেন, যারা কোথাও কোনো ফ্লোর পান না কিন্তু খুব ভালো গান, তাদের সুযোগ ঘটছে একটা অনুষ্ঠানে একটা এপিসোডে নিজেকে প্রকাশ করবার। আপনি যদি খুব ভালো গান করেন এবং আপনি যদি মনে করেন এই অনুষ্ঠানটিতে আপনি অংশগ্রহণ করবেন, তাহলে এই নাম্বারটিতে ফোন দিতে হবে এবং নাম্বারটিতে ফোন দিয়ে ফোন থেকে আপনি যে নির্দেশনা পাবেন সেই অনুসারে আপনি কাজটি করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 09611001024। আমি বাংলায় বলছি এবং ধীরে ধীরে বলছি, 09611001024। এই নাম্বারটিতে ফোন দিয়ে আপনি নির্দেশনা অনুসারে আপনি কাজটি করবেন, আর এমনও হতে পারে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা বাংলাদেশ আপনাকে অন্যভাবে চিনবে। সো অপেক্ষা করছি আপনার কলের। Something beyond entertainment.
Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality. Something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned Sunday and Wednesday with me RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment.
স্বাগত আবার একবার শুনছেন সিক্রেটস ঢাকা এফএম 90.4 এ, আমি আরজে কিবরি আপনার সাথে রয়েছে। হ্যাঁ হৃদয়, তারপরে
এই মানে বিয়ের আগে যতটুকু জানছি হেতেন আরো ডাবল জানছি বিয়ের পরে, যে এরকম এরকম। তো এখন তো আর আমার কিছু করার নাই, যা আমাকে দো, যা বিয়ের আগে যা করছে করছে, এখন আমি কিভাবে ভালো করতে পারি সেটা আমি দেখব। তো আমার বাচ্চাটার মোটামুটি ভিতরের খবর তো আর বলতে পারি না, মানে আমাদের সামনে ভালোই আদর যত্ন করে এই করে। তো বুকে নিয়ে গম পাড়ায়, ছোট বাচ্চা, বুকে নিয়ে গম পাড়ায়। পরে করলো কি, যে ওর ভিতরে জানে এত ব্যাস এটা কখনো বুঝিনি। পরে করলো কি, কিছুদিন পরে মানে আমাদের বিয়ে হওয়ার 10-15 দিন পরে ও আমাকে বলে কি, দেখো তোমার দুলা ভাই না আমার কেমন খারাপ খারাপ কথা কেন কি কয় কয় কি কয় তোমার এরকম ইনিয়া, তুমি আমার সালারে কি দেখাইছো, ওইদিন নেশা করে ইয়াবার ব্যবসা করে খারাপ লাইনে চলে করে, আর তোমার এরকম শরীর নিয়ে এরকম সুন্দর চেহারা নিয়ে, হ্যাঁ তোমার চুল দেখলে মানুষের মাথা নষ্ট হবে, তুমি ওরা কি দেখাইলে, এরকম টাইপের কিছু। আমি কই তো শালার বউ হিসেবে বলতেই পারে, শালার বউ হিসেবে বলতেই পারে, কই না বলার মধ্যে রহস্য থাকে না। পরে মানে আমার এটা জানাই তো, যাতে যদি কোনোদিন কোনো কিছু হয়ে যায় যে বা আমার চোখে ধরা পড়ে উয়ে যাতে সারতে পারে,
আচ্ছা
এরকম টাইপের কিছু। তো এরকম করে দেখা, তো এটা করলাম কি, আমার বরাবরে ডাক দিয়ে আর আমার আম্মুরে দেখো এরকম এরকম যদি করে তাহলে এটা কি ঠিক, ভাগ্নির শ্বশুর বাড়িটা সামনে আমার মানুষদের কথাটা হলে পরে আগে ভাগ্নিটা দেখে কিন্তু তাকাইতে হইব, যেহেতু ওর ফোনে ফোনে বিয়ে হয়েছে, এখন ওর স্বামী ওর কাছে হয় না কোনো কিছুই না, মানুষে জানছে যে বিয়ে হয়েছে এই পর্যন্তই। তো এটা একটা বদনাম হয়ে গেলে তাহলে কি, পরে কই আচ্ছা ঠিক আছে আরে বুঝাই করে কো মনে, পরে আমার বোনের কতক্ষণ কান্না করা, পরে আর কি নাকি করছে জানি না। পরে আমার বোনের স্বামীর সাথে কিন্তু ঠিকই সম্পর্ক আছে, ঠিক আছে। তো কলো কি ওই কলো কি এখান থেকে পলায় চলে গেল, পলায় চলে গেল, পলায় কই চলে ওদের বাসায় এসছে, ওদের বাসায় আসার পরে পরে আমি গেছি গাড়ি চালাইতে, আমার ছোট বোন ফোন দা বলতেছে কি, যে কিরে তোর বউ দেখে গেছে, আমি কই গেছে গা, কই কেমনে কমু কই গেছে গা, ঘরে নেই, হ্যাঁ ঘরে নাই। পরে এখানে গিয়া ফোন দিছে, ফোন দিছে মতন আমি আইলাম, দেখা করলাম, কথা কইলাম, কি তুমি এরকম করলে কি লেগা কত মর্দু লেগা এরকম লাগে এরকম এরকম ই করে আচরণ করে এটা লেগে আমি বুঝছি তো তুমি আমার জানাইছো বা ই করছো তুমি যদি ইচ্ছাকৃত ভাবে কোনো কিছু না করো বাংলার জগতে এরকম কোন লোক আছে যে তোমার এই কিছু করবার বাড়ি বড় মানুষ ঠিক আছে তোমার তোমার মনের ভিত্তে কোনো শয়তানি না থাকলে এরকম হবে কি লেগে তুমি আমার এই কথা আমি এই কথা তুমি আমি তোমার খারাপ তো কোনো কিছু বলিনি পরে বলো কি আমি যাইবা না কয় না আচ্ছা ঠিক আছে না গেলে নাই পরে করলাম কি আমি এসে বললাম ঠিক আছে
ওদের ওখানে
হ্যাঁ ওদের এখানে এসে বললাম কি ভাইয়া আমি তো আমার বাচ্চার লেগে বিয়ে করছি তখন অন্যাশায় পড়া আমার বাচ্চা কই আমার বাপ মা কই আমার আগের ওয়াইফ কই না আমার এই জিনিস কোন নেশাই নেই আমার বাচ্চা খাইয়া আছে না না খাইয়া আছে ওইখানে আমি আলো করতেছি তারপরে ওদের এখানে রুম নিলাম ই করলাম রুম নেওয়ার পরে করলাম কি এই আবার গাড়ি বাউ করলাম ওই জায়গায় গাড়ি চালাম
আচ্ছা
গাড়ি চালানো পরে করলো কি গাড়ি চোরে লয়ে গেল গাড়ি চোরে নিয়ে গেল গা তো এই কথাটা ওরা জানাই নাই আমি দেখি আমি নিজে নিজে কিছু করতে পারিনি ওই সময় ওর একটা চাপ দিল কি ভাইয়া টাকা দিতে হইব আমার ফ্যামিলির লোকজন এনে আনতে হইব ঠিক আছে মানে যাদের গাড়ি আড়াই চোরে লয়ে গেছে তো আমি বলতেছি কি দেখেন আমি থাকি এনে আমার ফ্যামিলির মানুষ তো কোনো কিছু জানে না আমার ফ্যামিলির কি করবেন কে লিগা আমি এনে আছি আমার ওয়াইফে আছে আমার ওয়াইফের দরকার হয় ডাক দেই আমার কাছে তো অনেক ক্যাশ টাকা নেই ক্যাশ টাকা থাকলে তো আপনার গাড়ি চালাই নেই আমার কিছুদিন সময় দেন আর দেখি কেমনে কি বাউ করণ যায় পরে করতেছে না এটা হইতো না এটা হইতো না তোর বাপ মা লাগবে
আচ্ছা
তা আমার বাপ মার কাছে আইবো আমার বাপ মাই তো জীবনও দিত না কারণ বউ পোলা বাইন থাকতো ফিরে মেয়ের পেছনে পয়রা চলে গেছি তাহলে কি লেগে জরিমানা দেবো আমার বাপ মা পরে এইখানে আছে মতন আমার বড় আপুর আমি বলতেছে যে ওর ওয়াইফ্রেন্ডে হাজির করো তারপরে আমরা গাড়ি জরিমানা যা লাগে দিব
আচ্ছা
আমি আবার করলাম কি যে কি রে তাহলে এখানে শুধু শুধু ও ফাইসে যাবো কিলে গাড়ি চোরে নিয়েছে আমার কাছ থেকে আর এখন পর্যন্ত ও জানেও না যে আমার কাছ থেকে গাড়ি চোরে লিয়ে গেছে তো এখানে যদি ওরা হাজির করে তাহলে তো আমার বোন আর আমার ফ্যামিলি ওরা অপমান করবো বা গায়ে হাত তুলতে পারে কোনো বিশ্বাস নেই ঠিক না তো শুধু শুধু ওরা ফাঁসামো কিল্লিগা তো এখান থেকে কি করা যায় পরে করলাম কি ভাইয়া আমার বাচ্চারে নিয়া ডাইরেক্ট আমার শ্বশুর বাড়ি চলে গেলাম প্রথম ওয়াইফের বাসায় বরিশাল ঠিক আছে তো ওই জায়গায় এত আমরা তো জীবনও মানে নেবো না যেহেতু জানি না বিয়ে শাদী করছি করছি পরে করলাম কি আমার শাশুড়িটা ভাই অনেক ভালো আমার শ্বশুরের থেকে আমার শাশুড়ি অনেক ভালো কারণ এর কোনো ছেলে নেই তো আর চাপটা মেয়ে জামার থেকে সবচেয়ে চেনে ভালো দেন আমি গেলাম ওই জায়গায় আর আমি ফোনে বলে গেছি দেখো আমার কাছ থেকে গাড়ি তো চোরে লিয়ে গেছে গা তো এরকম কোনো ফ্যামিলির মধ্যে চাপ দিতেছে এই লেগে আমি বাবুরে নিয়ে আইতেছি যেহেতু আমি একলা গেলে তো কোনোদিনও থাকতে দিব না তো বাবুরও ছেলে যে কদিন থাকতে পারে তো বাবুরে নিয়ে গেলাম বাবুরে নিয়ে গেলাম ওই জায়গায় পরে ছোট ওয়াইফ জানতে পারছে যে গাড়ি চোরে লিয়ে গেছে এরকম ড্রাইভার না আমার কোনো খোঁজ খবর নেই পরে আমি বললাম কি বরিশালে গিয়া সবার বোঝাবনে কইলাম মতন হেরা মাইনে নিল মাইনে নেওয়ার পরে হ্যাঁ রে বলতেছি কি দেখো আমার মেয়ে তো ওরা ডিভোর্স দিয়ে দিয়েছিল তো ডিভোর্সের কাগজটা ওই অন্তরে পায় না আর ওইও কোনো সাইন শুনতে নেই ডিভোর্স হয়েছে পরে কইতেছে না এটা কোনো ডিভোর্স মানে বুঝলেন আমার ডিভোর্স দিয়েছে আমি কাগজটা হাতে পাই না আর আমি জানিও না মানে শুনছি যে আমার ডিভোর্স দিয়ে দিয়েছে কাগজ পাইলাম ঠিক আছে তারপরে ওই জায়গায় করলো কি আমি তাহলে আমার একটা কাজটাও বাউ করে দাও
মানে কি আপনার ওয়াইফ মেনে নিল আপনার প্রথম ওয়াইফ
সবাই মেনে নিছে ওইবারে আমার শ্বশুর বাড়ি সবাই মেনে নিছে
আচ্ছা
ঠিক আছে আমার কইতেছে আমি ইচ্ছা করে করেছি দেখো এভাবে তো ভালো লাগতেছে না আব্বার বইলে এখানে একটা কাজটাও বাউ করে দাও আব্বার বাউ করার লাগতো না আমি কাজ বাউ করছি কিন্তু তোমার ডরে কইতেছি না আমি কি কাজ কয়ে আবার রাখমুখ করো না আমি কাজ উলিয়ে চলে চুরির হাতে বাদে যে কোনো কাজ উলিয়ে চলে আচ্ছা ঠিক আছে এরপরে করলো কি ওই যে ভ্যান গাড়ি দিয়ে আর কি মাটি নিতে হইবাক জায়গায় এরকম একটা কন্ট্রাক্টের কাজ আরেকজনের মাধ্যমে গেলাম তো কিছুদিন করলাম করার পরে তো আমি জানি যে ভালো হোটেলের কাজ জানি এটা আমার শ্বশুর এক দোকানে বলছে তো করলো কি তাহলে মিনেজ আমার একদিন নিয়ে ও দেখি কিরকম কাজকর্ম করতে পারে কাজে লাগাই দেব মনে কিন্তু ওই জায়গায় দেওয়া আমি নেশা করি
কিন্তু
হ্যাঁ ইয়াবা পাইতাম না অবশ্য মানে গাঁজা টাজা এমনি পাইতাম ওইটাই খাইতাম তারপরে আমি ওই জায়গায় বলতেছে যে তোমার মেয়ে জামারে নিয়ে এসো দেখি কি কাজ টাজ করতে পারে পরে গেলাম একদিন কাজ টাজ দেখে সবাই পছন্দ করলো হোটেলের পরে করলো কি দেখো আমরা কিন্তু কাঁচা কিনা কম 300 টাকার বেশি আমি নিতে পারবো না খাওয়ান টাউন সব মহাজনের 300 টাকা করে তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে কয়েকদিন করতে থাকি দেখি কি করা যায় তো ওই জায়গায় কাজ করতেছি করতেছি পরে ভাই আমার ফ্যামিলি থেকে টাকা 30,000 টাকা জরিমানা দিল ঠিক আছে আমাদের এলাকার
দ্বিতীয় স্ত্রীর জন্য 30,000 টাকা জরিমানা।
হ্যাঁ ঠিক আছে, তো আমার ফ্যামিলির মধ্যে প্রচন্ড চাপ দিতেছে, এই করতেছে, আর আমার ওয়াইফ নিয়ে ওই জায়গায় আটকে
রাখছে।
এই তারপরে আম্মু আর আব্বুরা সবাই করলো কি, 30-35,000 টাকা দিয়ে দিল। ঠিক আছে, তো এখানে আমাদের এলাকার মেম্বার টেম্বার সহকার গেছিল, কইছে যে নিয়ে এটা তো জরিমানা দিয়ে বউ ছুটাইলাম, ওর জরিমানা ওর বিচার আছে আলাদা। এটা আর কি মুখে মুখে কইছে, কিন্তু যার গাড়ি রয়েছে হ্যাঁ এই হিসাব ধরে বয়ে রয়েছে যে ভবিষ্যতে উয়ে কি এলাকার জীবনে না আইব আর যাইব কই। ঠিক আছে, তো অনেক ব্যবস্থা করবো, আর যেহেতু ওর ওয়াইফ এনে আছে আজকে না কালকে 1 বছর 2 বছর পরে ওই লাইব।
আচ্ছা,
তো আমি ওই জায়গায় থাকি, ওই জায়গায় কাজ করতেছি তখন করলাম কি, এই আমার ছোট ওয়াইফ মানে আমার সিমটা চালু করছিলাম, আমার বড় ওয়াইফের মোবাইলের মধ্যে আমার সিমটা চালু করছিলাম। চালু করার পরে দেখি কি ফোন SMS অনেকগুলো দিছে, পরে নগদে ফোন দিল। ফোন দেওয়ার পরে ওর সাথে কথা বললাম, কয় তুমি কই আছো, কেমন আছো, কোনো জানালা নেই করলো না। পরে বললাম যে আমার কাছে তো মোবাইলও নাই আর ইও নাই, কাছে যোগাযোগ করুন কিভাবে। কয় তাহলে আজকে পাইলে কইতে না, কয় আজকে বন্ধুর মোবাইলে সিম পড়ছে। আমি জেনে দেখেছি সেটা বলতেছি না পরে 3-4 দিন পরে কয় কি কয় তোমার এইটা বুঝলাম না, তুমি রাত্রের বেলা কথা কইতেছো না, দিনের বেলা কথা কো, রাত্রের বেলা কথা কইতেছো না, কি লিগে। তো আমার উদ্দেশ্য ছিল যে আমার বড় বাপের সাথে থাকি, কেমন ছোটের সাথে কথা বলবো, এটা কি কেউ মানে নিব কোনোদিন। পরে আমি কই কি এমনি সমস্যা, পরে ও হয়তো বুঝতে পারছে, বুঝতে পারে মানে যেভাবে হোক আর কি, আমার আমি কোন কারণে কি লেগা কোন বিষয় জান, একবারে চাকরি বাকরি হালাইতে পোলা মোলা সব হালাইতে এমনি একা একা।
হ্যাঁ
ঠিক আছে, ওই জায়গায় আবার বরিশাল থেকে এই নারায়ণগঞ্জে এসে বললাম, এইখানে এসে আমি বলতেছি যে আমার সন্তান তো আমি ওয়াইফ থিয়া এখানে আসলাম, মানে আমার মাথায় কোনো কাজ করতেছে না, আমি এখানে আসলাম কার আসে কি লিখে আসলাম। পরে আসা এখানে আবার এক বড় ভাইয়ের সাথে পরিচিত হইল, এই আবার ব্যবসায়ী। পরে ও বলতেছে কি দেখ তুই আবার এটা কর। পরে চিন্তা ভাবনা করলাম যে জীবনের সবকিছু তো হারাই ফেলাইতেছে আস্তে আস্তে, যা আবার এটা তোর। ঠিক আছে, কিন্তু ভাই আমি কিন্তু আমার বড় ওয়াইফের জন্য ভালো হয়ে গেছিলাম। ঠিক আছে,
বড় ওয়াইফের জন্য ভালো হয়ে গিয়েছে।
হ্যাঁ, ও ডাইরেক্ট বলছে যে তুমি যদি এগুলো করো তাহলে কখনো তোমার সংসার করবো না, আমি থাকবো না। ঠিক আছে, তুমি আমার সৎ পথ অর্জন করে 10 টাকায় না দাও, এটাতে আমি চলে যেতে পারি। ঠিক আছে, তো আমি আবার করলাম আবার এই জায়গায় এটির সাথে জড়িত হইলাম। তো আবার এই ছোট ওয়াইফে নিয়ে এই তার মধ্যে কি করছি ভাইয়া, এই আমি বাসায় চলে আসছি, ছোট ওয়াইফের সাথে দেখা করছি, এমনি দেখা দেখা করে তারপর আমি তাহলে আমি বাসায় দেখা 2-3 দিন এই জায়গায় ছিলাম, আমার বন্ধুর বাসায় ছিলাম, ও তো ওদের বাসায় থাকে। তো চলে গেলাম, চলে যাওয়ানোর পরে বাসায় গিয়া ভাইয়া আবার 2-3 মাস পরে আমার বড় ওয়াইফরে সন্তানটা এনে খবর দানাইলাম আমাদের বাসায়। আনানোর কিছুদিন পরে আমার আব্বু আমার 10,000 টাকা দিল ব্যবসা করার লেগে, কইনি টুকটাক ব্যবসা বাণিজ্য করোনা আর কি করবি, তার কোনো সিজিন না যে কোনো কাজকর্ম করবি। তো ওই দিদি আমি গিয়ে এত কম চালান দিয়ে কি ব্যবসা করতাম। পরে করলাম কি যা কিসের ব্যবসা করতে পারি, তো ছোট্ট করে একটা আর কি ভ্যান গাড়ির মতো একটা গাড়ি কিনা এই ফুচকা চটপটি হালিম টেলিম টিকা এগুলো আর কি বাঁচতাম। আমাদের আবার ছোট্ট একটা চার দোকান আছে, ওই দোকানের সামনেই আর কি বিক্রি করতাম। তো বিক্রি করতাম, আবার মেলায় মেলায় নিয়ে যেতাম, ওয়াজ মাহফিলে নিয়ে যেতাম দোকান, তো নিয়ে যেতাম। নিয়ে যাওয়ার পরে তো করতাম কি, একদিন আমাদের এখানে একটা বড় মেলা হয়েছে, ওই জায়গায় আমার 5-6,000 টাকার মতো লাভ হয়েছে। লাভ হয়েছে, তো করলো কি এই ছোট ওয়াইফ ফোন দিল আমি আচ্ছা ঠিক আছে। তখন মানে বছরের প্রথম দিন আর কি ফোন দিছে মতন আমি আচ্ছা ঠিক আছে, আমি তো আজকে আইতে পারতাম না, কালকে আইতেছি। ঠিক আছে, তো বড় ওয়াইফ আর বাচ্চা কিন্তু আমার বাসায়। ঠিক আছে, তো ওইটা করলাম কি বাসায় রাখি, ওদের বাসায় থেকে আমি করলাম ছোটটার বগুলো চলে গেল।
ছোটটা জানেন আপনি বড়টার সাথে আছেন, বড়টা জানেন না ছোটটার সাথে আছেন?
না, আমি তো বড়টার সাথে আছি, কিন্তু ছোটটা তো জানে, কিন্তু বড়টা জানে না যে ছোটটার সাথে এখন আমার কথা চলে বা দেখা কাত হয়।
আমরা বিরতি নিব এখানে, প্রিয় শ্রোতা আরেকটা বিরতি, এরপর আমরা একেবারে শেষ ভাগে ফিরছি। আপনারা শুনছেন সিক্রেটস ঢাকা FM 90.4 এ, আর এই অনুষ্ঠানে যদি অংশগ্রহণ করতে চান প্লিজ আমাদেরকে ফোন দেবেন, আমাদের ফোন নম্বরটি হচ্ছে 0961190404। আমি আবারও বলছি 0961190404।
Secrets, something beyond entertainment.
love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets, something beyond entertainment.
স্বাগত আরো একবার প্রিয় শ্রোতা, শুনছেন সিক্রেটস ঢাকা এফএম 90.4 এ। কথা না বাড়িয়ে আমি হৃদয়ের কাছে আবারও ফিরছি। জি বলুন।
তারপরে চলে গেলাম, চলে যাওয়ার পরে ওই যে গাড়ি চুরি ওরা কলেকে দেখা বলাইল, দেখালার পরে আমাদের ফিরে আবার আটকাই দিল, আটকাই দিয়ে ফিরে আবার জরিমানা জরিমানা করতে হলো। ওই জরিমানা যা করছে ওইটা আবার ছোট ভাবে দিয়ে দিল। দিয়ে দেওয়ার পরে বললাম কি ওই জায়গায় রুম নিয়ে থাকতে চি করতেছে, আর বাসা জানাতেছে যে বাসা তেনা রাগ করে মানে যেদিন গেছি বাসায় একটু ঝগড়া করে গেছি যে আমি চলে আসি, আমি আর বাসায় যাবো না। তো আমার বড় ওয়াইফ বুঝতে পারছে, ঠিক আছে, ও করছে কি কেন কিছু না জানা এই জায়গায় আসছে নারায়ণগঞ্জে, আমি যে জায়গায় থাকতাম। তো আসছে আইসা করছে কি খবর লে বাসা চিনে লাইছে পাইয়া লাইছে। তো আমি আবার বাসায় না, ও দোনোটা করছে কি একসাথে ওইয়া এক রকমের জামা কাপড় পইরা ঘর থেকে বাড়িয়া তামান এলাকা ঘুরছে, ঘুরে ডুয়ে আইসা পড়ছে। আসার পরে তারপরে ছোটটা বড়টা করলাম কি আমি বললাম যে ডিভোর্স দিয়ে দেবো, বড়টার সাথে আমি থাকবো না, ডিভোর্স দিয়ে দেবো। ডিভোর্স দেবো কি এক পর্যায়ে ডিভোর্স দিয়ে দিলাম, ডিভোর্স দিয়ে দিলাম। এখন ছোটটার সাথে আছি, ছোটটার সাথে আছি।
বড়টাকে ডিভোর্স দিয়ে দিলাম?
হ্যাঁ, বড়টাকে ডিভোর্স দিয়ে, বাচ্চা রেখা বড়টা ডিভোর্স দিয়ে দিলাম। ডিভোর্স দিয়ে দিলাম, করলাম কি ডিভোর্স দিয়ে পরে আবার ছোটটার সাথে আছি, ছোটার সাথে আছি। তো আবার আমি কক্সবাজার গেলাম, আবার কক্সবাজার, কক্সবাজার গেলাম। এটা ছোট তার জানে বা ওর জানাই দিতাম ছেলেদের নেশাটা ছিল বেশি,
ছোট ওয়াইফের।
হ্যাঁ, ঠিক আছে, ছেলেটার নেশাটা ছিল বেশি যে মানে ছেলেদের সময় দিত, কথা বলতেই করতো, আর আমি খেলে ওরা বুঝাইতাম বুঝাইতাম বুঝাইতাম।
মানে দুনিয়ার ধার দুনিয়াতে নাকি শোধ হয় এরকম একটা কথা আছে। আপনি প্রথম ওয়াইফের ক্ষেত্রে কি পেলেন, সেকেন্ড ওয়াইফের ক্ষেত্রে? আপনি প্রথম ওয়াইফের ক্ষেত্রে যে ইনজাস্টিস গুলো করেছেন সেকেন্ড ওয়াইফের ক্ষেত্রে, সেকেন্ড ওয়াইফ আপনার ক্ষেত্রে করছে। যাই হোক, হ্যাঁ বলুন। তারপরে
তারপরে ওরা খালি বুঝাইতেছি বুঝাইতেছি মানে আকার ইঙ্গিতে বোঝায়, কথায় বোঝায়, সব দিক দিয়ে বুঝাইতেছি বুঝাইতে বুঝাইতে এক পর্যায়ে দেখি যে না ওই এরকমই করে, ঠিক আছে। তো এক ছেলের সাথে কথা বলে ই করে সিম পাল্টাই দেয়, ওই নাম্বার আবার ছেলে পায়লায়। তো এই নাম্বার তো সিম তো পাল্টাইছে, নাম্বার ছেলে পাইলে কই থেকে। পরে এরকম করতে করতে ঝগড়া মারামারি, ঠিক আছে। আর ওই ভাই দুদিন পরে পরে পলায় পলায় যান, কই যায় ওদের নিজের বাসায় যায় না, কই যান থাকে। তারপর আমি মাইনে নিই, যেহেতু একটা বিয়ে করছি, সন্তান রেখা ওয়াইফ যেভাবে হোক তারাই দিয়েছি বা ডিভোর্স দিয়ে দিছি, ফিরে আর একটা করছি, আস্তে আস্তে আমার বাচ্চাটা তো আরো খারাপ, আমার চেয়ে বেশি খারাপ হয়ে যাবে আমার বাচ্চাটা, ঠিক না, আমার বাচ্চাটা আরো বেশি খারাপ হয়ে যাবে। তো এরকম করতে করতে একদিন আমি কক্সবাজার থেকে এই আপনার 1000 ইয়াবা নিয়ে আসি, এই আপনার জোতার ইয়ে কইরা, ঠিক আছে। তো যে বাসায় থাকতাম ও আবার করতো কি যে পুলিশের সাথে থাকতো, যে ম্যানেজার ম্যানেজার
আনেন জুতার ভিতরে,
হ্যাঁ জুতার ভিতরে এই করে নিয়ে আসতাম। তো আমি করতে কি ঘরের দরজা মোজা সব লক করে আমার ওয়াইফ শুধু ভিতরে আর কেউ নাই। তো জুতার থেকে মাল এগুলো বার করে এমনি করে এক মুর্দা আমি এগুলো সাপ্লাই দিতে আসছি, আর এক মুর্দা দিয়ে আমার বাড়ি রেড পড়ে আসছে,
বাড়িতে
রেড পড়ছে পুলিশের,
পুলিশের রেড পড়ে গেছে।
হ্যাঁ,
এই ফার্স্ট টাইম।
হ্যাঁ, ঠিক আছে। তো ওই আমি তো নারায়ণগঞ্জে থাকি, আমার এলাকায় না, ঠিক আছে। তো আমি বাসায় আসলাম, তো আমার সাথে আর কোনো কিছু পাই না, আমার ঘরও কোনো কিছু পাই নাই, ঠিক আছে। তো বললাম যে এরকম অনেক বাড়ির যেই বাসায় থাকি ওই তো পুলিশের সাথে কাজ করে, বলতেছে তুমি জোতার ভিত্তি করে মাল আনছ যাই আনছ। তখনই আমার মাথার মধ্যে আমি কিরে
জানলো কি,
একমাত্র উপরওয়ালা ছাড়া আর আমার ওয়াইফ ছাড়া তো কেউ দেখেনি জানেনি। তো এই জিনিসটা জানলো কেমনে, পরে ওর কাছে জিজ্ঞেস করছি, ওকে কয় তোমার জুতা দিন বাইরে, জুতা দিন বাইরে থুইছ, আমি জুতা বাইরে থুইছি দেখে সমস্যা গেছে, জুতা এমনি ছিঁড়া দেয়া গেছে, জুতার ভিতরে মাল আনছি, এরকম তো কোনো স্পট আসিল না, এটা জানলো কি করে? তারপরে বুঝতে পারছি যে ও এই কাজটা করছে
আপনার ওয়াইফ।
হ্যাঁ
কেন,
ঠিক আছে, কেন করছে মানে ও জানে আর উপরওয়ালা জানে কেন করছে। তারপরে আবার কক্সবাজার গেলাম, আবার মাল নেওয়ার নাচে আমি পুলিশে ধরলাম। মানে পুলিশে ধরার পরে এই আপনার আল্লাহ তাল্লাহ জানে না কোন সিলায় কেন এই পুলিশে করলো কি মাল এরাই খায় মারধর করলো, কইরা পরে আমার ছেড়ে দিল।
আচ্ছা
ঠিক আছে, ছেড়ে দেওয়ার পরে অনেক মালটা তারা আমার নিজের না অন্যজনের মাল, তার আমি কিছুতেই বিশ্বাস করাইতে পারতেছি না যে নিয়ে গেছে পুলিশে। হ্যাঁ পরে পুলিশে মাল রেখে কি তারা ছেড়ে দিছে, পরে করলো কি আমার ডাইট বৌরা ছুরি চাপারে দাঁড় দিল যে আমার মায়েরা লেব।
আচ্ছা
ঠিক আছে, মায়েরা লেব তো করলো কি যে আমার ওয়াইফই আমার ধরাই দিল, ছোট ওয়াইফ আমার ধরাই দিল। ঠিক আছে ধরাই দিল, তো পরে করলো কি এই যে দেখেন ভাই আমি যে কাটা ডাক্তার যার মালটা নিয়ে এসছি তার কাছ থেকে একটু দূরে দূরে থাকতাম যে হ্যাঁ যেহেতু বিশ্বাস করতেছে না, হ্যাঁ কিন্তু একবার আমার উপর টর্চার করছে তারপরে বিশ্বাস করতেছে না। ঠিক আছে, মানে আমার এলাকার চেয়ারম্যানের সাথে আমি কাজটা করতাম। ঠিক আছে, তো চেয়ারম্যান আবার আরেকজন আমার সম্পর্কটা বেশি ছিল, চেয়ারম্যান হয়েছে মেন। ঠিক আছে, মেন ডিলার হয়েছে চেয়ারম্যান, চেয়ারম্যান আমাকে দিয়ে করাইতো টাকা পয়সা সবাই দিব, মানে চেয়ারম্যানের কাছে নিয়ে গেছে আমার। ঠিক আছে, চেয়ারম্যান দিয়ে আর কি আমার ওয়াইফে আমার ধরাই দিল। ঠিক আছে, মানে আমি কোন সময় বাইতে দিতাম কোন সময় এই করতাম এটা তো আর ওরা জানতো না। আমার ওয়াইফ বললো কি খবর দিয়ে দিল যে অমুক টাইমে ওই বাসা হয়েছে। ঠিক আছে, তো বউ সকালবেলা ফজর রক্তের আজান দিতে দিতে দিয়ে কি আমার বাসার সামনে হাজির। ঠিক আছে, তারপরে আমার ধরে নিয়ে গেল, নিয়ে যে দান্তার ছড়িতে একটা পোস্ট দিছে
কে
ওই চেয়ারম্যান। ঠিক আছে, তো মারে লাইতে লেছিল কিন্তু জানি না কোন মতলব আর কি। তারপরে মানে যার সাথে আমি কাজটা করতাম সে বলছে কি ভাইয়া যা অনার হয়েছে আমি এটার জরিমানা দিয়ে দেবো, আর দিই ওর কাছ থেকে কিছু লইতে পারিনি।
মানে আপনার ওয়াইফ বলেছে?
না,
তাহলে
ওই আমি যেই লোকের সাথে মেন ছিলাম,
আচ্ছা
মানে চেয়ারম্যান এক লোক দিয়ে করাইতো সেই লোকের সাথে ছিলাম। তারপরে এই করলো যে মানে কি চেয়ারম্যান একজন টাকা দিত, চেয়ারম্যান তো আর এই কাজটা করতে পারবে না, আর চেয়ারম্যান যে টাকা দিচ্ছে তার সাথে ছিলাম আমি। তো ওই যে পুলিশে ধরার পরে ডাইরেক্ট চেয়ারম্যানের কাছে আমার নিয়ে গেছে, তো এরকম মারধর করলো করলো, পরে হ্যাঁ রিক্স হইলো করলো, পরে যাই হোক এখানে ওইটা ওইটা আয় বললাম, বাসায় চলে এলাম ওয়াইফ ছোট ওয়াইফের সাথে নিয়ে বাসায় চলে আসলাম। আমার আব্বু আমার কলকে ফিরে আবার একটা সুযোগ দিল, সুযোগ দিল কি আমার কিস্তির থেকে 50,000 টাকা ওরা দোকান দিয়ে দিল, বর্তমানে আমার যে দোকান রানিং আছে। ঠিক আছে, দোকান দিয়ে দিল। তো আমার আমার আগে আমার আব্বু আমার ওয়াইফকে জিজ্ঞেস করছে কিরে তোরা কারো পাকলামি সাকলামানি করবি নাকি ঠিকঠাক মতন দোকান চালাবি, দোকান লোমো তুই কইলে লোম আমার পোলার বড় সাইলে তো আমরা তোর বড় সাইলোম। পরে বললো যে আচ্ছা আব্বা আবার তো মাথার মধ্যে আমার মাথার মধ্যে সমস্যা কি রোদ্রের মধ্যে আমি থাকতে পারি। ঠিক আছে, তো কয় আবার মাথাতে সমস্যা এমনি রোদ্রে তো থাকতে পারে না, তাইলে দোকান লয়ে দেন আমি কর্মী কয় তাইলে দৈনিক 300 টাকা করে দিয়ে দিবি কিস্তি আর রুম ভাড়া একেবারে এটা থেকে কাটিয়ে যাবো। এই 50,000 টাকা উড়িয়ে দিলাম, দোকান কিনে দিলাম, হ্যাঁ দৈনিক 300 টাকা করে দিবি, লাভ হোক লস হোক দোকান চালা বা না চালা এটা তোদের ব্যাপার।
আচ্ছা,
দৈনিক 300 টাকা করে দিয়ে দিবি এই টাকাটা যাই বাবা কাইটা। তারপরে ভাইয়া এই মুহূর্তে ওর আরেকটা ছেলের সাথে সম্পর্ক,
সেকেন্ড ওয়াইফ
আরেকটা ছেলের সাথে সম্পর্ক। তো এটা আমি দু একজনের কাছ থেকে শুনছি কিন্তু নিজের চোখে দেখি নাই, কিন্তু যখন দেখছি তখন আমি বলতেছি যে দেখাও আমি মানে না দেখার মতো রয়েছি। দেখে আমি ওরে জিজ্ঞেস করতেছি যে কি গো এটা এমনি এমনি হয়েছে, কয় না না দেখো ভালো করে দেখো, কিন্তু মানে আগে হইলো যে দেখি ওর মুখটা স্বীকার করাইতে পারি কিনা, পরে দিই না 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 ওই পরে যখন সব প্রমাণ কিনে দিছি দিয়া ভাইয়া ওরে এরকম মার মারতাম আমি, মানে ওর বয়সে মনে হয় সব টোটালি মিলায় এরকম আর এখানে এরকম বড় বড় গজারি বাইরে ভেঙে লেতাম, তারপরে মুখটা স্বীকারও নিতে পারতাম না, ওর প্রমাণ দেয় আইতাম তারপরে চুপ থাকতো, করতো স্বীকার হইতো যে আমি এটা করিনি এটা করিনি এটা করিনি। এরপরে মনের জিত মিরা মাইরা তারপরে দেখাতাম যে দেখ প্রমাণ না রাখে আমি তোর কইছি না যে তুই রাস্তা ইগিরিও করস মানুষ আমার কাছে কইলে আমি এটা বিশ্বাস করতাম, আমার নিজের চোখ দিয়ে যেদিনকে দেখ মেয়েদিনকে তোর বিচার। ঠিক আছে, তারপরে ভাইয়া এই এই বৈশাখীর দিন এক ছেলে ফোন দেয়, আমি আমার দোকানটা খুলমো, বৈশাখীর দিন এক ছেলে ফোন দেয় 5:30-6 বাজে, তখন আমি দেখো তো এই ছেলেটা ফোন দিল কি লেখা তোমার আমি এই ছেলের এখন খবর দেয় না নাও, বলবা যে আমি বৈশাখের দোকান নিয়ে গেছি, এই খবরটা না নাও, কয় পরে আনো, পরে মরে না এখন আনো। ছেলেটা ফোন দেয়া মানে আবল তাবল কথা কইতেছে, আর আবল তাবল কথা কইলে তার ছেলেটা এখানে আইতো না। পরে আমি কি এলাকার মায়ামাদুরা বিচার করে দিছে, তোর উপর আর কোনো টর্চার না করি। ছোট ভাই মামা এরকম টাইপের লোক, বন্ধু বান্ধব হইলে আকারে কিন্তু বুঝান যায় ঠিক না। তারপরে আমি এরকম করতে করতে এক পর্যায়ে আমার মামার ডাইরেক্ট বইলেই দিছি যে মামা কয় যাই কিছু হোক কোন কিছু করবেন। আমি মামা শোনেন, মামা নিয়ে মোবাইল ইউজ করে যদি দেন যে আপনি দুইবার ফোন দিয়েছেন দুবার যদি দেন ওয়াইটিং, তখন মামা নিয়ে কি করবেন? তখন কি করবো তুই জানোস না? আমি দাঁড়া আমি যদি দিয়ে আমার বা আরেকজনের লোকের শুয়ে রয়েছে তখন আমি কি করবো? তারপরে তুই অন্তরে রাখছ তুই হবাই কস। আমি হবাই আপনার লোক নাকা রিং কিন্তু বুঝাইতেছ, আপনি বোঝেন আপনি আমার মামা আপনার লোক কেমন ঘুমা মেডি। হ্যাঁ, এরপর করলো কি আচ্ছা যাই হোক হয়েছে এবারের মতো। তারপরে পরে আমি কই কি আপনি তো ই করলেন, আচ্ছা যাই হোক বিচার করে দিয়েছি সেটির সামনে অনেক তার কিছু করা যেত না, ফিরে নেক্সট টাইম যদি কিছু হয় তারপরে একেবারে বাইর করে দিবি। আমি আচ্ছা ঠিক আছে। তারপরও আমাদের এক এলাকার বড় ভাই সে দোকান চালায়, তার দোকান থেকে সদাই পাতি আনি, কয় ভাই শোন যা অনে রয়েছে তুই মনে করো কি তোর বাড়ির কাজের লোক, মনে কর তোর দোকানের কাজ করানোর লাগে একটা লোক লাগে, কথা সত্য ঠিক আছে, যে এত বড় দোকানের কাজ করানোর লেগেও কিন্তু তরকারি কাটতে করতে দেওয়ার লেগেও কিন্তু একটা লোক দরকার। তুই মনে করবি কি এই মহিলা তোর কাজের লোক, ওই হিসাবে তুই রাখবি। আচ্ছা ঠিক আছে ওই হিসাবে রাখতেছি, ওই হিসাবে রাখতেছি বলতে কি যত কিছু হোক ভাই আমরা তো একটা বাঁধনে বাধা আছি তাই না। তারপরও এরকম ভাবে চলতেছি করতেছি, বৈশাখের দিন এরকম কাহিনীটা হওয়ার পরে তোর আমি বলতেছি কি যাক তোর উপর কোনো টর্চার করবো না, কোনো কিছু করবো না, তুই করতে পারে তোর আমি স্যারের এনে ফোন দা আনতে গেছি, তুই ফোন দা স্যারের নাই না, তুই স্যারের লোক আবল তাবল করলি, আবল তাবল করলি কি স্যারের জীবন আইব? তোর সুন্দর করে কইছি যে আমার হাজবেন্ড বাসায় নাই, তুমি এখানে হোক তোমার সাথে কথার কাজ আছে ঠিক আছে, তাইলে তুই আমি যে জায়গা কোথায় জায়গা নিয়ে তাহলে স্যার বুঝাই পারি না বুঝাই পারি ওইটা আমার ব্যাপার। মানে আমার মেন উদ্দেশ্য হলো তুই যেমন অস্বীকার দাস তোর ধর্ম, পোলার তো ধরার আমার জন্য দরকার নাই, তুই লাই দিচ্ছিস পোলার আয় ঠিক না, তুই লাই না দিলে তো পোলার তোর সামনে যাইতে পারত না। তারপরে এরকম করে করছে কি আমি করতে না বাইর করে ঘরে তালা মেরে দিছি, তালা মেরে দিছি। তুই যদি ভাই অপরাধ না করত তাইলে হয়তো আমার আব্বুর দোকান আমার দোকানের সাথে বা যে মামারা বিচার করে দিছে হেদের কইতো না যে যে তুই এই দেন আমার এরকম এরকম হইছে স্যারা ফোন দিছ না আমার দোষটা কি, যেরকম সুন্দর করে কইছি যে করতে পারি জাগা এই স্যার হাজির করে করবি এরকম ওই সুন্দর করে গেছে ঠিক আছে। যাওয়ার পরে কি করছে ভাই আমি আবার বড় হয়ে ফিরেছি, ডিভোর্স হয়ে গেছে গা, তারপর আমি বড় ভাই ফ্রেন্ডছি ঠিক আছে। আনার পরে যেদিনকে আমার বড় ভাই পাইছে এরপরের দিন কাবার ছোট মানে আমার বড় ভাইয়ের দিকে সব আমার ফুল ফ্যামিলি আমার গোষ্ঠীগণ আমার মানে আত্মীয় স্বজন যা সব বড়টার সাপোর্ট, ছোটটার সাপোর্ট কেউ না, কারণ ওর কিছু কিছু তো মানুষ দেখছে ই করছে। হ্যাঁ এমন ভাই আমার অনেক ইতিহাস আছে কিন্তু নিজেরটা নিজের কাছে রাখা কারো কাছে বলিনি। তারপরে করলাম কি এই ওরে করলাম কি যে ছোটটা করলাম কি যে তুই দুদিন কই আসিলি, বড়টা বলতেছে যে আমি এনে থাকতাম না, পরে আব্বু কইতেছে কি ওই উয়ে কোনো খাওয়ান খোরাক দিত না কোনো কিছু করতো না, তোর আমি টেলের কাজ জানে যে সেলাই মেশিন কিনে দিব তুই আমার বাড়ি থাকবি, তার বলার হলে তুই আমার বাড়ি থাকবি। ছোট ভাই কইতেছে ভাবি সব করছো আমি চালামো কোনো সমস্যা নাই, মানে পুরো ফ্যামিলি তোর সাপোর্ট হই, জামাইদা কি করবেন সব খরচা আমরা চালাম, আপনার কি লাগবো পোলার নিয়ে আপনি আমার বাসায় থাকবেন। আচ্ছা ঠিক আছে, তো পোলার নিয়ে করলো তুই বাসায় গেল গা, নিয়ে গেল গা ছোট ডারে করলাম কি সুন্দর করে জিজ্ঞেস তুই দুদিন কই আসিলি, শিকার হয় না আমি তো খবর আগেই পাইছি যে কোন জায়গায় উয়ে আসিল ঠিক আছে কোন জায়গায় আসিল, আর এই মুহূর্তে উই একটা সংবাদ দিছে কি যে উয়ে প্রেগনেন্ট, হ্যাঁ ছোটটা ঠিক আছে ছোটটা প্রেগনেন্ট, তা আমি তো জানতেছি যে ওই যে বড়টা এসে এটা লেগে একটা চাল চালতেছে এরকম টাইপের। পরে করলাম কি আচ্ছা ঠিক আছে তুই এরকমই ডাক্তারকে টেস্ট করাইলাম কোনো কিচ্ছু না বলতে মিথ্যা কথা। পরে করলাম কি দুদিন কই আসিল এটা জিজ্ঞাসলাম শিকার আহে না, পরে দিলাম আবার মাঠ মাইরা আত্মত কাটতে করতে লাগছে একবারে মনে করেন জায়গায় 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 স্পট মানে পুরো শরীরের মেদে পুরোটাই স্পট। হ্যাঁ এরকম মাইর, হ্যাঁ মাইর দেওয়ার পরে পরে কয়ে আচ্ছা ঠিক আছে আমি আর এই সংসার করবো না, বিশটা আমার সাইন দেওয়া যায়। তোর ইতিহাস তো সব ফাস্ট হয়ে গেছে, আমি আগে বড় যা কিছু করছি, তুই আমার সংসার হওয়ার পরে আমি এরকম খারাপ কাজটা কি করছি, আর যাই কিছু করছি তুই আমার হেল্প করছিস, যেমন ইয়া বড় ব্যবসা করছি, দুই নম্বরে কাজ করছি, তুই আমার হেল্প করছিস, তুই যদি আমার যাইতে না দিতে আমি জীবনে যাইতে পারলাম না, যাইতাম না। হ্যাঁ, তারপরে সবাই আবার ভাইয়া ই করলো কি না, ছোট ডারে রাখবো, যেহেতু ফ্যাকনেট অবস্থা, এই অবস্থা ছাড়াছাড়ি হইব না। ঠিক আছে, আমি জানি ওর কাছে কইতেছিল ভাই এটা মিথ্যা কথা, এটা কেউ মাইনে নিতেছে না। ঠিক আছে, মাইনে নিতেছে না, কই না ওর চেহারা বোঝা যায় ভাই, মহিলারাও না অনেকজন অনেক কথা বলতেছে। তারপর আমি কি করুন, পরে বড়টা করছে কি ভাইয়া, এই চলে গেছে পোলারে নিয়া জামা কাপড় মোবাইল, যে মোবাইল এখন আমার কাছে। ঠিক আছে, পোলারে নিয়া চলে গেছে, টাকা পয়সা মানে কোনো কিছু নেই, সব নিয়ে চলে গেছে। চলে গেছে কই, আল্লাহর কি জানি না কেরকম ভাগ্য, আমি কিন্তু যে সময় আপনার এখানে ফোন করছি তখন বলছি যে কোনো যোগাযোগ নাই, ফোন নাই, আপনার এখানে আইসে মতন ফোন দিচ্ছি,
মানে কিছুক্ষণ আগে ফোন
দিচ্ছি, কিছুক্ষণ আগে ফোন দিচ্ছি।
কি বলেছে?
বলেছে যে যেখানে আছে ভালো আছে, বাট ঠিকানা দেবো না। ঠিক আছে, যে জায়গায় আছে ভালো আছে, চিন্তা ভাবনা করতে না করছে।
সেকেন্ড ওয়াইফ কোথায়?
সেকেন্ড ওয়াইফ কোথায় আছে জানি না,
আবার চলে গেছে।
এই যে বৈশাখের দিন যে ওই যে ছেলের সমস্যা বললাম, চলে গেছে।
পরিণতি যদি এটাই হয় তাহলে জীবনের চরমতম মানে ভয়াবহতম পরিণতির মধ্যে আপনি আছেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কারণ আপনার ছেলের বয়স কত?
তিন বছর এখন হয় না, জুন মাস আসলে তিন বছর পর।
কত বড় হবে, কিছুদিন পর আরো বড় হবে, তো এটার একটা সমাধান তো আসা উচিত। এই সমাধানে যদি না আসতে পারেন আপনার ছেলে তো একসময় আপনার দিকে আঙুল তুলবে। মানে আপনি কি চান এখন?
এখন আমি চাই যে আমার বড় ফ্রেন্ড থাকতে।
বাট আপনি সেটা চাচ্ছেন কিছুদিন পরে যে সিচুয়েশনটা অন্যরকম হয়ে যাবে না, বিষয়টা তো এরকম না। যাই হোক, আমি কোনো কিছু বলছি না এটা বিষয়ে, আপনার বড় ওয়াইফ যে জায়গাটায় আছেন যদি ভালো থাকেন তো ভালো থাকুক, দোয়া করি তার জন্য। কিন্তু আপনার জীবনটা কেন এরকম হলো? আপনি একটা মহৎ উদ্দেশ্য নিয়ে শুরু করছিলেন।
হ্যাঁ,
বাবা রাতের বেলা অন্ধকারের মধ্যে নদীর মধ্যে কোমর পরিমাণ পানির মধ্যে দাঁড়ায় আছে একটা মাছ ধরার জন্য, আপনার পরিবারের মুখে অন্ন তুলে দেবার জন্য, যেটা দেখে আপনি লেখাপড়া ছেড়ে দিয়েছেন পরিবারকে আপনি সাপোর্ট করার জন্য। দেখেন, এই জন্যই বলি কোনো মানুষই অপরাধী হয়ে দুনিয়াতে আসে না। ওর পয়সার দরকার ছিল, যে কারণে ও লেখাপড়া ছেড়ে দিয়েছে, বাবা মারার পরেও ও পয়সার সৎপথে রোজগার করার চেষ্টা করেছে, কিন্তু অসৎসঙ্গের পাল্লায় পড়ে ও কোথা থেকে আজকে ওর জীবনটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। মানে কেন বললেন আজকের এই গল্পগুলো আজকের এই লাখ লাখ মানুষের সামনে?
আমি কেন বললাম, আমার মনে হয় যে আমি যদি মেয়েদের পেছনে না নিতাম তাহলে আমার সংসারটা এরকম হইতো না, আর আমার জীবনে এত কিছু হইত না।
ভুলের জায়গাগুলো যদি বলি, জুয়া খেলেছেন, ড্রাগ নিয়েছেন, নারী দেহর প্রতি একটা অন্যরকম নেশা আপনার ছিল অনৈতিক, এবং প্রথম স্ত্রীকে ঠকিয়েছেন, তাকে না বলে তাকে যাই হোক না কেন বিয়ে করেছেন, এই যে দ্বিতীয় স্ত্রীকে আনা, প্রথম আর দ্বিতীয় স্ত্রীর মধ্যে যে ডিলেমাটা, কখনো প্রথম কখনো দ্বিতীয়, কখনো দ্বিতীয় কখনো প্রথম, একসাথে নিয়ে আসা, এবং তার মধ্যে সন্তান একজন এসেছেন, সন্তান একসময় একটা প্রশ্ন তুলবে নিজেকে, যে তুমি যে আমার বাবা, মানে তুমি কোন অর্থে আমার বাবা, সে প্রশ্নের কোন উত্তর দিতে পারবে না। তো ভালো উদ্দেশ্যে লেখাপড়া ছেড়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত জীবনটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, এটাকে রিকভার করবেন কিভাবে, এটাকে ভালো পথে নিয়ে যাবেন কিভাবে, প্ল্যান কি, ভবিষ্যৎ পরিকল্পনা কি?
ভবিষ্যৎ পরিকল্পনা কি এই জিনিসটা তো ভাই আগে বুঝি নাই। ঠিক আছে, আর যে কোনো মানুষের ভুল করার আগে তো কেউ বোঝে না যে ভুল করতেছে, ভুল করার পরে কিন্তু বুঝতে পারে যে ভুল করতেছে। তারপর আমি যতটুকু,
আপনি এখন কি করেন, পেশায় কি করেন?
এই যে আমার দোকান আছে, হোটেল চালাই,
নিজের হোটেল আছে?
হ্যাঁ, নিজের হোটেল।
কোথায় এটা?
এটাই আমাদের এলাকায় সিরাজদিখান।
তো এই যে নিজের হোটেল আছে, এখান থেকে পয়সা টাকা রোজগার হয়, নিজের সচ্ছল পরিবার চলে এটা দিয়ে?
সচ্ছল পরিবার বলতে কি, যে আমার আব্বু আমাকে কিস্তির থেকে টাকাটা উঠে দিচ্ছে না, তো দৈনিক 300 টাকা করে কিস্তি, মাত্র তিন মাস হয়েছে দোকান দিচ্ছে।
আচ্ছা,
ঠিক আছে।
ইয়াবার বিজনেস বা ওই জিনিসগুলো এখন টুকটাক করেন?
না না, এখন সবকিছু বাদ দিয়ে দিচ্ছি।
ড্রাগ নেন
না? একমাত্র নেওয়ার মধ্যে এই আমার লাস্ট নেওয়া হচ্ছে আপনার, আর যেদিন আমার সন্তান নিয়ে আমার বড় ভাই চলে গেল সেদিন আমি ই করছিলাম, হ্যাঁ, আমার ছোট ওয়াইফের সামনে।
ছোট ওয়াইফকে বিয়ে করেছেন কতদিন?
এই আড়াই বছর।
বাচ্চা কাচ্চা নেননি?
না,
কোনো কিছুই জানি না আসলে কি হবে, আপনাকে নিয়ে কিছুই বলার নেই, কিন্তু বলবো হচ্ছে যারা শুনলেন এতক্ষণ তাদের, দেখুন জীবনে প্রতিটা ভুলেরই শাস্তি আছে। সৃষ্টিকর্তা আমাদেরকে সবসময় সতর্ক করেন, আমরা যখন ভুল করি অপরাধ করি তখন বুঝতে পারি না, কারণ ভুল আর অপরাধের একটা ভিন্ন রকম পৈশাচিক মজা আছে, আনন্দ আছে। লোকদের পরের যে কষ্টটা সেটা খুব ভয়াবহ। এই ছেলেটা হয়তো অনেক বড় লোক হতে পারত, ইয়াবার ব্যবসা করে বা যেটা করে, সেটারও একটা ভয়ানক পরিণতি থাকত। এবং ও যে লেখাপড়া না করে পরিবারকে সার্ভ করতে গিয়ে সেই যে নিজের ক্যারিয়ারটা শেষ করে দিল, সেটারও একটা ভয়ানক পরিণতি। তারপরেও একজন মানুষ যেটা ওর মুখ থেকে আমরা শুনেছি এই গল্পের, সে হচ্ছে আমার কাছে অনেক বেশি মহীয়সী নারী, সে হচ্ছে ওর প্রথম স্ত্রী। কারণ তাকে আমরা দেখিনি ডিভোর্স দেওয়ার পরেও অন্য কোনো ছেলের ব্যাপারে তার ক্লেইম আসতে, ডিভোর্স দেওয়ার ব্যাপারেও পরবর্তীতে ফিরে এসেও সে তার ইয়াবার জিনিসগুলো মেনে নিতে, প্রথম থেকেই সেটা বিরোধী ছিল। কখনো ও বলেনি আগাগোড়ার মধ্যে যে ওর যা হাজার হাজার টাকা ছিল সেখান থেকে এক টাকা সে চুরি করেছে, এবং এত কিছুর পরেও সে অনেস্ট থেকেছে। তার মানে ওর জীবনে একটা সম্ভাবনা ছিল, হৃদয়ের জীবনে একটা সম্ভাবনা ছিল যে প্রথম স্ত্রীকে যথেষ্ট রেসপেক্ট করে সম্মান করে ও যদি এই জায়গাগুলো থেকে ফিরে আসত তাহলে হয়তো একটা সুন্দর ভবিষ্যৎ সে পেত। আমরা এখনো আশাবাদী মানুষ সবসময়, আমি যে কথাটা বলি প্রতিটা মানুষই সম্ভাবনাময়, কোনো মানুষকেই তার খারাপ গুণ কিংবা অপরাধ দিয়ে জাস্টিফাইড করা উচিত না যতক্ষণ পর্যন্ত ওই মানুষটার ভালো কিছু করার সম্ভাবনা আছে, ততক্ষণ পর্যন্ত ওই মানুষটাকে সুযোগ দেওয়া উচিত, যদি মানুষটি রিয়ালাইজ করতে পারে যে না সে যে কাজটা করেছে সেটা সে ভুল করেছে। ভাই, সৃষ্টিকর্তা যদি আমাদের ক্ষমা করে দিতে পারেন, আমি আপনি কে, তাই না? সুতরাং সেই জায়গাটি থেকে আমরা অবশ্যই হৃদয়ের জন্য দোয়া করব। আর ওর যে পরিণতি দেখলেন, সেই পরিণতির দিকে যদি আপনি যেতে না চান তাহলে ড্রাগ থেকে দূরে থাকুন, কারণ ড্রাগ নিয়ে কিংবা এই যে অনৈতিক কাজ করে বা অন্য যে কোনো বিষয়গুলো নিয়ে, সেগুলো নিয়ে আমরা আসলে শেষ পর্যন্ত রেজাল্টটা ভালো দেখি না। সবাই অনেক অনেক ভালো থাকুন, আজকের মতো শেষ করছি। আগামী রবিবার রাত 11টায় আমি আরজি কিপ দিয়ে আবারও ফিরে আসবো সিক্রেটস নিয়ে। একটি সিক্রেটস যখন ওপেন হয়ে যায় তখন সেটি হাজারটি সিক্রেটসকে স্টপ করতে বলে। আমরা যে অপরাধটা করছি বা আমরা যে ভুলটা করছি সেখান থেকে নিজেকে ফিরিয়ে নিয়ে আসুন, কারণ পরিণতি যতটুকু অপরাধ করছেন তার চেয়েও ভয়াবহ। ভালো থাকুন।
সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট
এক্সক্লুসিভলি অন ফিউশনবিডি.কম।